exclusively on FusionBD.com.
খাটে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টিউন করেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। প্রিয় শ্রোতা, সময় তো হচ্ছে ঠিক রাত 11:58 আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। আজ কনক রয়েছে আপনাদের সাথে ঠিক রাত 2 পর্যন্ত। পুরো সবাইটা জুড়ে আপনাকে এমন কিছু ঘটনা শোনাবো, এমন কিছু ঘটনা আপনারা আমাদেরকে দিকে পাঠিয়েছেন যে ঘটনাগুলো আমার সামনে উপস্থাপন করবো, যে ঘটনাগুলোর কোন ব্যাখ্যা এখন পর্যন্ত কোন যুক্তি কিংবা লজিক্যাল সেন্স থেকে খুঁজে পাওয়া যায় না। এই মুহূর্তে আপনি যেখান থেকে শুনছেন না কেন, চাইলে SMS এবং ফেসবুক মাধ্যমে আপনার মন্তব্যগুলো আমাদের কাছে জানিয়ে দিতে পারেন। যদি SMS করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম, RT স্পেস দিয়ে আপনার লোকেশন, অর্থাৎ আপনি যেখান থেকে শুনছেন আমাদেরকে সেই জায়গার নাম, দেন আরেকটি স্পেস দিয়ে আপনার কথাবার্তাগুলিকে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। অবশ্যই আপনি একজন শ্রোতা হিসেবে কোন ঘটনার উপর বিশ্বাস রয়েছে এবং কোন ঘটনা আপনার কাছে একেবারে অহেতুক ঘটনা মনে হয়েছে, সেই কথাবার্তাগুলো লিখে পাঠাবার অধিকার আপনার কাছে রয়েছে, আপনার মন্তব্য প্রকাশের অধিকার রয়েছে আপনাদের কাছে। অবশ্যই সেটার জন্য ফেসবুক মাধ্যম ওপেন রয়েছে আমাদের, জয়েন করবেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, উইচ ইজ facebook.com/asianradio। সেখানে চলে যাবেন এবং একটি পোস্ট পাবেন ভৌতিকের পেজ পোস্ট, সেই পোস্টে অবশ্যই আপনি লাইক দিয়ে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ঠিক এই মুহূর্তে যারা অলস সময় পার করছে তাদের সময়টা যদি হরর প্রেমী হয়ে থাকে একটু ভালো কাটে। এই দুটো মাধ্যমে জয়েন করার পাশাপাশি যদি আপনার কাছে কোনো ঘটনা থেকে থাকে সে ঘটনা লিখে পাঠাতে পারেন facebook.com/bhautik90.8 এই ঠিকানায়। শুরুতেই শুনে আসবো একটি ঘটনা, এরপর ফিরছি আপনার কথাবার্তাগুলো নিয়ে।
আসসালামু আলাইকুম ভাইয়া, রাজবাড়ির কাজী বাধা থেকে লিখে পাঠালাম। ঘটনাটি শুনেছিলাম আমার ছোট ভাই রাজুর কাছ থেকে। রিসেন্ট ঘটে যাওয়া একটি ঘটনা, 16 ডিসেম্বর 2016, আমাদের গ্রামের একেবারে শেষ দিকে মাঠের প্রথম দিকে রয়েছে 10 থেকে 12টা বড় বড় খেজুর গাছ এবং 2টা তাল গাছ এবং ছোট ছোট ঝাড় রয়েছে। জায়গাটা এমনিতেই হন্টেড, ওখানে রাতের বেলায় কেউ চলাফেরা করেন না। সেদিন বিকেলে রাজুসহ রাজুর বেশ কিছু বন্ধু মিলে গল্প করছিল এবং ফেসবুকিং করছিলেন। গল্প করতে করতে কখন যে সন্ধ্যা হয়ে যায় রাজু বুঝতেই পারেননি। হঠাৎ রাজুসহ রাজুর সব বন্ধুরা একটা ভয়ঙ্কর শব্দ শুনতে পেলেন, যেন মনে হচ্ছিল কোনো বৃদ্ধা মহিলা যন্ত্রণায় কাতরাচ্ছে এবং খুব ভয়ঙ্কর শব্দে। শব্দটা আসছিল খেজুর গাছের দিক থেকে। রাজু ব্যাপারটা কি দেখার জন্য ওর মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে ওই খেজুর গাছের দিকে যাচ্ছে, কিন্তু কোথাও কিছু খুঁজে পায় না। এদিকে ওই গোংরানোর শব্দটা তীব্র থেকে আরো তীব্রতর হতে লাগল। হঠাৎ রাজুর চোখে পড়ল সেই ছোট ছোট একটা জার থেকে 80 থেকে 90 বছর একটা বৃদ্ধা মহিলা শুয়ে রয়েছে এবং তার চুলগুলো ছিল উস্কো খুস্কো, তার সারা শরীরে ছিল সাদা ফ্যাকাশে ধরনের। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল তার মুখটা দেখে মনে হয়েছিল আগুনে ঝলসানো এবং তার চোখে কোনো মণি ছিল না, এবং সে জিনিসটা হাত বের করে রাজুকে ধরার চেষ্টা করছিল। রাজু আর ওখানে থাকতে পারছিল না, ও আল্লাহ আকবার বলে দিল এক দৌড়। এদিকে রাজুর বন্ধুরা দেখে আরেক দৃশ্য। তারা দেখে ওই দুটা তালগাছে বিশাল বড় বড় আগুনের গোলা একবার খেজুর গাছের দিকে আসে, আরেকবার উড়ে গিয়ে তালগাছের দিকে যাচ্ছে। এটা দেখে রাজুকে ফেলে রেখেই দৌড় দেয়। একটা সময় তারা এসে দাঁড়ায় এলাকার মেইন রোডে। তারপর থেকে রাজুর বেশ কয়েকদিন জ্বর ছিল। রাজুর বোন 20 ডিসেম্বর নবীনগর জামগড়া বেড়াতে যায় রাজুর বড় ভাইয়ের বাসায়। রাজুর বড় ভাই ও ভাবি সেখানে বাসা ভাড়া করে থাকেন এবং সে একটা প্রতিষ্ঠানে চাকরি করতেন। রাজুর বড় ভাই যেই বাসার ফ্ল্যাটে থাকেন ওই ফ্ল্যাটের উপরতলায় একজন ফরেস্ট গার্ড মহিলা থাকতেন এবং তিনি অনেক কিছু জানতেন। তো রাজুর বড় ভাই এবং রাজুর বোন ওই দিন মহিলার কাছে রাজুর সেই ঘটনা বলার আগেই মহিলাই সবকিছু বলে দিলেন। অদ্ভুত ব্যাপার, তাকে রাজুর সম্বন্ধে কিছুই বলা হয়নি। তাহলে উনি রাজুর ওই ভয়ঙ্কর ঘটনা কিভাবে জানলেন? তারপর মহিলা তাকে কিছু পানি পড়া ও তেল পড়া দেন এবং রাজু সেগুলি ব্যবহার করে ভালো হয়ে যায়। তারপর থেকে রাজুর আর তেমন কোনো প্রবলেম হয়নি। তো এটাই ছিল রাজুর ঘটনা। ভাইয়ারা ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ।
প্রথম ঘটনা শুনে ফেললাম। রাজু আমাদেরকে লিখে পাঠিয়েছিলেন আপনার কাছে, যদি এমন ঘটনা থেকে থাকে অন্য কোথাও শেয়ার করেন নাই তাহলে অবশ্যই সেই ঘটনাটা দেখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন facebook.com/photik90.8। সেই ঠিকানায় ঘটনাটা বিশ্বাসযোগ্য মনে হলে আমরা চেষ্টা করব সেই ঘটনা পরে শোনাবার জন্য ফটিকের এই প্ল্যাটফর্ম থেকে। SMS মাধ্যমে অনেকেই জয়েন করে ফেলেছেন। আপনি জয়েন করতে চাইলে AR লিখে স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। আর যে কনক রয়েছে এই মুহূর্তে আপনার সাথে, অর্ণব খান, তিনি আমাদেরকে বড়শ্রী থেকে লিখেছেন, আজকে আমি একলা বাসায় বিছানা লাইট অফ করে শুনছি এবং ভয় লাগছে। আমার যদি আপনাকে ভয় পাইয়ে দিতে পারে তবেই ভৌতিকের সার্থকতা। সো এই মুহূর্তে বিশ্বাস কিংবা অবিশ্বাস নিয়ে কথা বলছি না, বলছি শুধুমাত্র ভয়ের কথা, বলছি শুধুমাত্র সেসব ঘটনার কথা যে ঘটনাগুলোর কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি। এমন করে আমাদেরকে আরমান লিখেছেন, তিনি বলছেন, আমি ঢাকার মোহাম্মদপুর থাকি, বলছি ভাইয়া আমার কাছে ঘটনা রয়েছে। যাদের কাছে ঘটনা রয়েছে তারা চাইলে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারেন ফেসবুক অ্যাড্রেসে। আর যদি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, সেল ফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখতে হবে B90.8, আর একটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেল ফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায় চলে যাবে। এবং অনেকেই সেখানে জয়েন করে ফেলেছেন, তাদের মধ্যে মুস্তাফিজুর রহমান, তিনি আমাদের সাথে রয়েছেন, ইমন ইল প্রফেক্টো, তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে শুনছেন, আবির হাসান জীবন, তিনি বলছেন আমি গাইবান্ধা থেকে শুনছি, এবং IPS সালমান রয়েছেন আমাদের সাথে। ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব নেক্সট স্টোরিতে, এবং এই স্টোরিটা একটু বড় একটা স্টোরি এবং দারুণ একটা স্টোরি, আপনারা শুনলে হয়তো বা বুঝতে পারবেন। সো হিয়ার উই গো ফর দ্য সেকেন্ড স্টোরি।
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি তৌফিক ওমর সচিব। এই ঘটনাটি আমি শুনেছিলাম আমার দুলা ভাই নয়ন ভাইয়ের কাছ থেকে। ঘটনাটি অনেক বছর আগের ঘটনা, প্রায় 100 বছরও আগের। ঘটনার স্থান রাজবাড়ি জেলার কোলারহাট গ্রামে। ওই গ্রামে একজন ব্যবসায়ী ছিলেন, ওনার বিভিন্ন ধরনের বিজনেস ছিল। উনি একদিন চিন্তা করল একটা ইটের ভাটা দেবেন, যার কারণে উনি প্রশস্ত একটা জায়গা বেছে নিলেন। ইটের ভাটার মালিক ভাটার কাজ শুরু করে দিলেন, কাজ শেষও হয়ে গেছে, শ্রমিক নিযুক্ত করলেন, সবকিছু ঠিকঠাক, ইটের ভাটায় আগুন দেওয়া হবে। কিন্তু সমস্যা বাঁধল, ইটের ভাটায় যখনই আগুন দেওয়া হয় আগুন আর ধরে না। অনেক চেষ্টা করা হচ্ছে কিন্তু কিছুতেই ইটের ভাটায় আগুন ধরছেই না। খুব একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলেন ইটের ভাটার মালিক। এরকম এক সপ্তাহ যায়, মাস চলে যাচ্ছে, বসিয়ে বসিয়ে তার অনেকগুলো কর্মচারীকে সে বেতন দেওয়া হচ্ছে, কিন্তু ইটের ভাটায় আগুন জ্বালাতে পারছে না। উনি খুব সমস্যা পড়ে গেলেন। তিনি ওই সমস্যা থেকে উত্তরণের জন্য একজন তান্ত্রিক লোকের শরণাপন্ন হলেন। তখন তান্ত্রিক বললেন, তোমার ইটের ভাটায় এভাবে আগুন চলবে না, তুমি এক কাজ করো, একটা ছাগল ভেড়া বা একটা গরু জবাই করে আগে ওর মধ্যে ফেলো, তারপর আগুন ধরাও, তাহলে আগুন ধরবে। তো উনি সেটাই করলেন, একটা ছাগল বা একটা ভেড়া এটাকে কিছু একটা উনি জবাই করে ইটের ভাটার মধ্যে ফেললেন, তখন আগুন ধরানোর চেষ্টা করলেন। তো আগুন ধরল, পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আবারও আগুন নিভে গেল। নিভে যাওয়ার পর আবার কিছুতেই আগুন ধরানো যাচ্ছিল না। ভাটার মালিক আবার যখন তান্ত্রিকের কাছে গেলেন, তখন তান্ত্রিক বললেন, আসলে ছাগল বা গরু দিয়ে কাজ হবে না, একটা কাজ করো, মৃত মানুষকে ইটের ভাটায় নিয়ে আসো এবং যেভাবে পারো নিয়ে আসো, কোন একটা মৃত মানুষকে। তখন ভাটার মালিক চিন্তা করল, মৃত মানুষ কিভাবে আনবেন। তখন তিনি পরিকল্পনা করলেন, শুধু কবর হয়ে যাওয়া একটা কবর থেকে একটি লাশ ওনারা নিয়ে আসবেন এবং এমনভাবে নিয়ে আসবেন কবরটা ঢেকে দিয়ে আসবেন যাতে কেউই কোনো কিছু বুঝতে না পারে। সত্যি রাতের অন্ধকারে ওনার বিশ্বস্ত কিছু লোক দিয়ে শুধু কবর হওয়া একটি কবর থেকে লাশ নিয়ে আসলেন এবং লাশটি ইটের ভাটার মধ্যে দিয়ে ওই রাতেই আগুন ধরিয়ে দিলেন। আগুন একদিনের মতো চলল। একদিন পর আবারও বিস্ময়করভাবে আগুন নিভে গেল। ঠিক বাতাসে যেমন মোমবাতি নিভে যায়, ঠিক একইভাবে হঠাৎ করে নিভে গেল পুরো ইটের ভাটার আগুন। অনেক চেষ্টা করার পরও আবার আগুন ধরানো গেল না। তখন মালিক আবারও ওই তান্ত্রিকের কাছে গেলেন। তখন তিনি বললেন, মৃত মানুষও তোমার এই ইটের ভাটার কোনো কাজ হবে না, এখন তোমার প্রয়োজন জীবন্ত মানুষ। এখন জীবন্ত মানুষ কে কিভাবে এনে ভাটার মধ্যে ফেলবে, এটা একটা খুবই চিন্তার বিষয়। মানে প্রত্যেক মানুষের তো আত্মীয় স্বজন আছে, অনেক ব্যাপার স্যাপার এখানে চলে আসবে, এগুলো জানাজানি হলে আবার অনেক বড় সমস্যা। তখন ইটের ভাটার মালিক চিন্তা করলেন যে এই গ্রামে একটা পাগল আছে যার নাম মোনা পাগলা, ওই পাগলটাকে এখানে কাজে লাগানো যেতে পারে এবং তান্ত্রিক বলে দিয়েছিলেন যে ওই মানুষটার বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে, যেন তেন ব্যক্তিকে এখানে পুরানো যাবে না। তো উনি চিন্তা করলেন যে এই মোনা পাগলকে ছলে বলে কৌশলে যদি ইটের ভাটাতে নিয়ে আসা যায় এবং ওর তো কোনো আত্মীয় স্বজন নাই, সুতরাং পাগলরা একদিন এখানে আর একদিন ওখানে থাকে, ওকে যদি কেউ দীর্ঘদিন না দেখে জিজ্ঞেস করবে না যে মোনা পাগলটা কোথায় গেল, আমাদের কাজ তো হাসিল হয়ে যাবে। কিছু বিশ্বস্ত চার থেকে পাঁচজন লোক মোনা পাগলকে বলল যে ওই ইটের ভাটার ওখানে চলো, তোমাকে অনেক ভালো ভালো খাবার দেব। পাগল তো রাজি হয়ে গেল, সে তো অবহেলিত, মানুষের বাসা বাসা যায়, খাবার চায়, অনেকে দেয়, অনেকে আবার দুর্ব্যবহার করে। কাজটা রাতের বেলায় করতে হয়েছে যাতে দিনের বেলায় কেউ না দেখে পাগলকে নিয়ে যাচ্ছে, মানে সাক্ষী রাখবে না, এমন একটা অবস্থা। মোনা পাগলকে ইটের ভাটায় নিয়ে যাওয়া হল এবং সবকিছু সেট করা ছিল। ইটের ভাটার নির্দিষ্ট কিছু জায়গা থাকে, খড়ি বা কাঠ ঘর ভিতরে ফেলে ওই জায়গায় নিয়ে গিয়ে মোনা পাগলকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয় এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগুন ধরিয়ে দেওয়া হয় এবং আগুন দাউ দাউ করে চলে ওঠে এবং টোটাল ইটগুলো পুড়তে এক বা দেড় সপ্তাহ লাগে। সুন্দরভাবে আগুন জ্বলছে, কোনো সমস্যা নাই, ইটের ভাটা থেকে ইট বের করছে, ইট বিক্রি হয়ে গেল, সমস্যা বাঁধল ওই ইট বিক্রি হওয়ার পর থেকে। এক লোক রাতের বেলা বাড়ি ফিরছিলেন, দেখে উনি রাস্তার ধারে কেউ যেন বসে আছে। তখন সেই লোক বলে, এই তুই কে রে, দেখতে তো মোনা পাগলের মতো, তুই কি মোনা পাগল। তখন বসে থাকা লোকটা বলে, হ্যাঁ আমি মোনা পাগল, সেই লোক বলে, তুই এতদিন কোথায় ছিলি, কোত্থেকে আসলি? মোনা পাগল বলল, আমি আসছি, আমার খুব পানি পিপাসা লাগছে, আমাকে একটু পানি খেতে দে। লোকটি বলল, আমার কাছে তো কোনো পানি নেই। তখন মোনা পাগল বলে, আমার কাছে আয়, দেখ আমার কি অবস্থা, আমার খুব পানি পিপাসা লেগেছে। তখন লোকটি মোনা পাগলের কাছে গিয়ে দেখে মোনা পাগলের সমস্ত শরীর ঝলসানো এবং তার শরীর দিয়ে ধোঁয়া উঠছে, মানে শুধু আগুনে পড়লে যা হয়। এই দৃশ্য দেখে উনি ভয়ে ওখানে জ্ঞান হারিয়ে পড়ে থাকে। সকালে ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি লোকদেরকে বলে যে, রাতের বেলা মোনা পাগলকে দেখলাম, ওর শরীরের একই অবস্থা। তিন দিন পরে ওই ব্যক্তি যে মোনা পাগলকে দেখেছিল তার শরীরও অদ্ভুত ধরনের ঠোসকা পড়া শুরু করল, ঠিক মানুষের কোনো অংশ পড়ে গেলে যে অবস্থা হয় ওরকম ভাবে ফোসকা পড়া শুরু করল। ফোসকা পড়তে পড়তে এমন অবস্থা হল যে তার পুরো শরীরটা আগুনে ঝলসে গেছে এবং উনি একটা পর্যায়ে গিয়ে মারা যান। রাতের বেলা ঠিক একই রকম ভাবে ওই মোনা পাগলকে বিভিন্নভাবে দেখা যায় এবং যেই দেখে মোনা পাগলের মতো হয়ে সেই লোক স্কিন ডিজিজ হয়ে মারা যান। তখন ওই গ্রামে মোনা পাগল এমনভাবে ছড়িয়ে পড়ল যে সবাই ভয়ে ভীত হয়ে গেল। তখন এলাকায় একটা মিটিং ডাকা হল এবং তার লাঠি এবং মশাল নিয়ে পর্যায়ক্রমে রাতের বেলা মোনা পাগলকে খুঁজবেন। একদিন মোনা পাগলকে সারা রাত খোঁজা হল কিন্তু মোনা পাগলকে খুঁজে পাওয়া গেল না। তাহলে মোনা পাগল এত চালাক হয়ে গেল? কিছুদিন পরে ওই পাহারা কমে আসল, ইটের ভাটার যে চার পাঁচজন মোনা পাগলটাকে ইটের ভাটায় নিয়ে গিয়েছিল তারও পর্যায়ক্রমে ওই মোনা পাগলকে দেখা শুরু করে, একই রকম ভাবে স্কিন ডিজিজ হয় এবং তারও মারা যান। এমনকি ইটের ভাটার মালিকের নিজের ছেলেও একইভাবে মারা যান এবং সেও মরার আগে নাকি মোনা পাগলকে দেখেছিলেন। কিন্তু মোনা পাগলকে কেউ দিনের বেলা দেখে না, মোনা পাগল যাকে দেখা দেয় শুধু রাতের বেলায় দেখা দেয়। মজার বিষয় হল যারা মারা গেল তারা সবাই কোনো না কোনো ভাবে ওই ইটের ভাটার কাজের সাথে জড়িত ছিল। এখানে এলাকার কোনো নিরীহ মানুষ মোনা পাগলকে দেখেননি এবং তারও মারা যাননি। এই নির্মম কাজের সাথে যারাই জড়িত ছিল তারাই এক এক করে মরে যাচ্ছে। তখন ইটের ভাটার মালিক একজন বুজুর্গী ও আল্লাহওয়ালা লোকের শরণাপন্ন হন এবং বলে, এই যে সমস্যাটা, এটা কি করা যায়? উনি পরামর্শ দিলেন যে, তান্ত্রিক তোমাদের পরামর্শ দিয়েছিলেন মানুষ হত্যা করতে এবং কবর থেকে লাশ নিয়ে যেতে, ওনার মাধ্যমেই এই সমস্যার সমাধান সম্ভব। উনি একদিন অচিরে মারা যাবেন এবং তার লাশ তোমরা যে কবর থেকে লাশ নিয়ে এসেছিলে ওই কবরটা ফাঁকা পড়ে আছে, তাকে ওই কবরে দাফন করবে। কারণ কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে একটা কবর যদি ফাঁকা পড়ে থাকে তাহলে ওই এলাকার একের পর এক লোক এমনিতেই মারা যাবে। এবং সত্যি সত্যি তান্ত্রিকও একদিন মোনা পাগলকে দেখে ফেলে এবং তান্ত্রিকের শরীর ও অস্বাভাবিক রকমের ফোসকা পড়তে থাকে এবং একটা পর্যায়ে তিনিও মারা যান। ওই মোনা পাগলকে যে পুড়িয়ে মেরেছে এটা কিন্তু গ্রামবাসী জানত না, কারণ কাজটা খুবই গোপনে করা হয়েছিল। একদিন ইটের ভাটার মালিক সবাইকে বলে দিল যে, আসলে আমরা ইটের ভাটাকে কৌশলে চালু করার জন্য মোনা পাগলকে পুড়িয়ে মেরে ফেলেছি, এ কারণে লোক মারা যাচ্ছে। ওই তান্ত্রিক মারা যাওয়ার পর ওইভাবে কেউ মারা যায়নি, ইটের ভাটার সবাই প্রাণের ভয়ে কাজ ছেড়ে চলে যায়, ইটের ভাটাও একটা সময় বন্ধ হয়ে যায়। একদিন ইটের ভাটার মালিক কি মনে করে সকালে তার ভাটায় হাঁটছিলেন, হঠাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে লক্ষ্য করল যে উনি ইটের ভাটার মধ্যে পড়ে আছে, তার জামা কাপড় কোথাও কিছু হয়নি। ইটের ভাটার মালিকের সমস্ত শরীর পুড়ে কয়লাতে পরিণত হয়ে গেছে, কিন্তু তার শরীর পুড়ল কিভাবে? ভাটা তো অনেকদিন ধরে বন্ধ। তারপর এলাকার আর কেউ ওরকম অবস্থায় মোনা পাগলকে দেখেননি। এভাবে কেউ আর মারা যায়নি। অবশেষে আমাদের গ্রামটা শান্ত হয়ে উঠেছে। ভাইরা, এই ছিল ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। আল্লাহ হাফেজ।
শুনছেন ভৌতিক 90.8। চমৎকার একটা ঘটনা আমরা শুনে ফেললাম, যে ঘটনাটা ব্যাখ্যা ঠিক এই মুহূর্তে আপনার কাছে কেমন লেগেছে বা কিভাবে চিন্তা করছেন আমি এই মুহূর্তে জানি না, আবার সত্যিকার অর্থে একটা দারুণ ঘটনা আমরা শুনলাম। যে ঘটনার কোন ব্যাখ্যা মনে মনে বা যুক্তিতে খুঁজে পাওয়া একেবারে মুশকিল। এই মুহূর্তে ভৌতিক 90.8 আর যে কলককে শুনছেন SMS এবং ফেসবুক দুটো মাধ্যমে চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন। ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/AsianBeatWay সেই ঠিকানায় চলে যাবেন এবং সেখানে অনেকেই কমেন্ট করছে, একটি পোস্ট দেওয়া রয়েছে ভৌতিকের, সেই পোস্টে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন এবং চেষ্টা করব আমরা সেটি পড়বার জন্য এবং শেয়ার করে দেবেন। আবির হাসান জীবন তিনি বলছেন, ভাই ঘটনাটা গাইবান্ধায় শোনা যায় কিনা, গাইবান্ধায় আপনি ইন্টারনেটে শুনতে পারবেন। IBS সালমান তিনি বলছেন, ভাই আমি শুনছি এবং আমাদের সাথেই রয়েছেন তিনি ফেসবুকের বাইরে যারা জয়েন করেছেন। আগুন ঠিক এই মুহূর্তে গাজীপুর জয়দেবপুর থেকে বলছেন যে ভাই ঘটনাটা দারুণ। শহীদুল শুভ টাঙ্গাইল থেকে বলছেন, আমি ঢাকা থেকে টাঙ্গাইল চলে এসেছি বাট ভৌতিককে ভুলিনি। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। রাহাত খান ফ্রম মালিবাগ থেকে, কনক ভাইয়া মোনা পাগলের ঘটনাটা অনেকদিন আগেও শোনানো হয়েছিল। অলরাইট, সো আরেকটি বার আমরা শোনালাম যাতে করে যারা যারা মিস করে ফেলেছেন তারা যাতে এটা শুনতে পারে। সাদিক শাহবাগ থেকে বলছেন, খুব ভয় লেগেছে সাথে ভালো লাগছে ভাইয়া, থ্যাংক ইউ সাথে থাকবার জন্য। নারায়ণগঞ্জ থেকে পেয়াল তিনি বলছেন, শুনছি এবং ভালো লাগছে। মিকাইল তিনি আমাদেরকে বলছেন, হ্যাঁ ভালো লাগছে। এবং ফার্মগেট থেকে বলছেন যে খুব ভালো হবে এরকম কিছু একটা আপনি বলছেন। অর্ণব আমাদের সাথেই রয়েছেন, যারা স্টুডিওতে এসে সরাসরি ঘটনা বলতে চান তাদের জন্য একটি অপশন রয়েছে, SMS মাধ্যমে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস আপনার নাম, দেন আরেকটি স্পেস দিয়ে B90.8, দেন আপনার সেলফোন নাম্বার এবং ঠিকানা লিখে 2323 এই নাম্বারটায় সেন্ড করতে হবে। ফেসবুকে যারা ঘটনা পাঠাতে চান, লিখে ইনবক্স করতে চান, তারা ঘটনা লিখে ফেলুন এবং তারপর সেটি পাঠিয়ে দিন facebook.com/bhautik90.8fm এর যে পেজ রয়েছে সেই পেজে। আর SMS করতে চাইলে সর্বদা নাম্বার যেটি খোলা রয়েছে 2323, যেখানে সনি রূপগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন, জীবন কানিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন হিমল, তিনি হিমেল তিনি বলছেন যে স্টুডিওতে আসতে চান। অলরাইট, যারা যারা এরকম স্টুডিওতে আসতে চান সবাইকে আমরা কালেক্ট করবো, বাট এই মুহূর্তে আমরা চলে যাব আরেকটা স্টোরিতে। আপনি শুনছেন ভৌতিক 90.8 উইথ আরজে কনক।
রফিকুল হাসান, বাড়ি বান্দিয়া ভালুকা মামদ সিং। আজ আমি যে ঘটনা শেয়ার করতে যাচ্ছি তা ঘটেছিল আমার চাচার সাথে আজ থেকে প্রায় 15 বছর আগে। বলে রাখা ভালো, আমাদের বাসাটা গ্রামে। সেখানে রাত হওয়ার সাথে সাথে সব নীরব হয়ে যায়, তবে গ্রামের বাজারে হাতে গড়া কয়েকজন মানুষ পাওয়া যেত, তবে এখন তা অনেকটা পাল্টিয়ে গেছে। তো মূলত আমি ঘটনায় আসি। আমার চাচা তাল কুড়ানোর অভ্যাস ছিল, তালের সময় প্রচুর তাল কুড়াত। আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে একটি ভিটা আছে যাতে রয়েছে প্রচুর তাল গাছ এবং জঙ্গলে ঘেরা। স্থানীয়ভাবে এটি সেটা ভিটা নামে পরিচিত। ওই ভিটা থেকে আমার চাচা তাল কুড়াত। আমার চাচা প্রতিদিনের মতোই ওইখানে তাল কুড়াতে গেলেন, তবে সেদিন অনেক আগেই বেরিয়ে যান, যার পর উনি তাল কুড়িয়ে বাড়ির দিকে রওনা দেন। তিনি যখন রওনা দেন তখন রাত আনুমানিক 3:15 হবে, পূর্ণিমার রাত। তো উনি ওই ভেটার মাছ বরাবর হাঁটতে লাগলেন। কিছুক্ষণ হাঁটার পর ওই ভেটার একটা কোণে যখন তিনি আসলেন তখন তাকে প্রাকৃতিক ডাকে থামতে হল এবং তালগুলো রেখে পুরনো একটি বাঁশ ঝাড়ের নিচে বাথরুম করলেন। বসার পর উনি যা দেখলেন তা মানুষ আকৃতির ছায়া, যার উপরই তিনি বাথরুম করতে বসেছেন। প্রথমে উনি ভাবলেন তার ছায়া, একটু পর দেখতে পান ছায়াটা তার থেকে আনুমানিক দুই হাত সরে গেছে। তো উনি বাথরুম না সেরে ছায়ের ওপর আবার বাথরুম করতে বসলেন। বাথরুম শেষ হওয়ার আগেই পেছন থেকে ধাক্কা দিয়ে তাকে বাঁশ ঝাড়ে ফেলে দিলেন। বাঁশ ঝাড়ে পড়ার পর উনি দেখতে পান মানুষ আকৃতির ছায়াটা তার দিকে আসছে এবং তার চেহারাটা ছিল বিবর্ণ। তো উনি ভয় পেয়ে যান, এক পর্যায়ে তার গলা চেপে ধরে। উনি মনে মনে দোয়া পড়তে থাকেন এবং গলা ছাড়াবার চেষ্টা করেন, কিন্তু ছাড়াতে পারেননি। এক পর্যায়ে যখন ফজর আজান দেন তখন তার গলার চাপ ছেড়ে দেয়। তো উনি ওখান থেকে উঠতে চেষ্টা করেন কিন্তু পারছিলেন না। তো সকালে ওনাকে পড়ে থাকতে দেখে বাড়িতে আনা হয়। আনার সময় ওনার সারা শরীরে মনে হচ্ছিল পিছিল আবরণ আবৃত। তারপর গোসল করানো হলো তাকে। যখন জিজ্ঞেস করা হল রাতের বেলা কি হয়েছিল ওনার সাথে, উনি কোনো কথা বলছেন না। ওনাকে সবে জিজ্ঞেস করার পরও কোনো কথা বলছেন না। তারপর এমন খবর পেয়ে ওই ভেটার মালিক আসলেন। বলে রাখা ভালো, ওই ভেটার মালিক জিন জাতীয় কিছু একটা লালন পালন করত, গ্রামের সবাই জানেন। স্থানীয়ভাবে ওই জিন জাতীয় পেতাত্মাকে গোপাল্লা বলে ডাকত। উনি আমার চাচাকে দেখার পর বুঝতে পারলেন যে ওই অশরীরটা তাকে এমন করেছে। তখন উনি ওই অশরীরকে ডাকলেন, তারপর কি যেন বললেন মনে মনে ওই ভেটার মালিক। তারপর সবাইকে বললেন যে আমার চাচা গতকাল রাতে অশরীরের ছায়ায় বাথরুম করেছে এবং এও বলল যে ওই অশরীর সরে যাওয়ার পরও সে আবার তার উপরই বসে বাথরুম করেছে, যার জন্য তার কথা বন্ধ হয়ে গেছে, মানে আমার চাচা আর কথা বলতে পারবে না। তারপর তাবিজ করার পর ওই ভেটার মালিক বলল যে ও কথা বলতে পারলেও পুরোপুরি স্বাভাবিকভাবে কথা বলতে পারবে না। তারপর সবাইকে কিছু একটা আছে তা বোঝানোর জন্য ভেটার মালিক অশরীরকে বলল কাঁচা লং দিতে, সাথে সাথে তাই করল। আর আমার চাচা কথা বলতে শুরু করল, তবে স্বাভাবিক ছিল না। এখন পর্যন্ত তিনি তেমনই আছেন, পুরোপুরিভাবে স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না। ভাইরা, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন।
ঘটনা আমরা শুনে ফেললাম। এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে সময়টা হচ্ছে ঠিক রাত 12:28। কটক রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে ভৌতিক 90.8 নিয়ে। facebook.com/asianradio সেই ঠিকানা অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছেন, তাদের মধ্যে রাজকুমার এখন তিনি আমাদের সাথে রয়েছেন। আরিয়ান তিনি বলছেন প্রথম ঘটনাটা অনেক বেশি ভয়ের ছিল। মাহবুবুর রহমান তিনি বলছেন যে লিসেনিং রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে। আর যে মেহেদি হাসান তুষার তিনি বলছেন ভাই আমি তুষার শুনছি জুরাইন থেকে রাত 2 পর্যন্ত আপনাদের সাথে রয়েছে, থ্যাংক ইউ। রয়েছেন আমাদের সাথে সুমাইয়া বিনতে রাজনী তিনি বলছেন ফার্স্ট ঘটনাটা অনেক বেশি ভয়ের ছিল, প্রথম ঘটনাটা খুব ছোট ছিল এবং এর পরে আমরা আরেকটা ঘটনা চলেছি মনা পাগলার ঘটনা এবং সেই ঘটনাটা আমার কাছে বেশি রকমের ভয়ঙ্কর লেগেছে। রয়েছেন আমাদের সাথে এবং নদী খান ফুয়াদ অনেক বেশি ভালো লেগেছে আপনার কাছে। ফেসবুকে যারা জয়েন করছিলেন তাদের ভেতর এরাই ছিলেন ঠিক এই মুহূর্তে। রয়েছেন শাকিব আল হাসান মাসুম, আসসালামু আলাইকুম। কনক ভাই আপনাদের সাথে মনোহুদি থেকে আছি এবং শেষ পর্যন্ত থাকব, অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আমাদের পোস্টটি শেয়ার করবার চেষ্টা করবেন। যদি SMS মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে রয়েছে SMS মাধ্যম, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে চলে যেতে হবে, দেন লিখে ফেলতে হবে AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আমাদের সাথে হিমেল জয়েন করে ফেলেছেন, আমাদের সাথে আলামিন ইসলাম অপূর্ব রয়েছেন ভাই অনেকদিন পর এই প্রোগ্রামটা শুনছি। আচ্ছা, হয়নি মাঝখানে, একটা ছোটখাটো ব্রেক ছিল, বাট এখন আমরা রেগুলার করবার চেষ্টা করবো। আরমান আমাদের সাথে রয়েছেন ধানমন্ডি মোহাম্মদপুর থেকে, বলছি ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর, আমি আমার বাবা ও আমার মার সাথে শুনছেন। আপনি আমাদেরকে রাত দুটো পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। জাহিদ হাসান তিনি আমাদেরকে বলছেন রূপগঞ্জ থেকে, শুনছি আমি একটা রিয়েল কাহিনী বলতে চাই। অবশ্যই সেই ঘটনাটা আপনি লিখে পাঠিয়ে দিতে পারেন, অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। আর যদি স্টুডিওতে আসতে দেন তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR space B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। আর যদি স্টুডিওতে আসা সম্ভব না হয়, নিজের ভয়েসে আপনি ঘটনাটা শুনতে চান, তাহলে অবশ্যই সেই ঘটনাটা আপনাকে রেকর্ড করতে হবে ভালো একটা ডিভাইস দিয়ে, দেন সেই ঘটনাটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। আপনি একেবারে ইমেইল করতে পারেন, সেই ইমেইলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com, ভৌতিক বানানটি হচ্ছে BHOUTIK। হিমেল রয়েছেন, তিনি পুনরায় এস এম এস করেছেন, সনি রূপগঞ্জ থেকে আমাদেরকে এস এম এস করেছেন। তিনি বলছেন ঘটনাটা আপনি শুনেছিলেন আগে, ওকে বুঝতে পারলাম। রয়েছেন মেজানুর রহমান, আজকে ফার্স্ট টাইম এস এম এস করলাম। রুবেল মোহাম্মদপুর থেকে বলছেন, তিনি বলছেন যে ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, এবারে করে অনেকেই এস এম এস করছেন, এবং ঠিক এই মুহূর্তে আমরা চলে যাব আরেকটা স্টোরিতে, লিসেনার্স এর কাছে চলে যাবো এবং তার ঘটনা শুনবো। আপনি স্টোরিতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে বরাবরের মতো আপনাকে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR লিখতে হবে, স্পেস দিয়ে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়।
ভাইয়া আমার সালাম নিবেন, আমি বলছি নরসিংদী থেকে। এখন যে ঘটনাটি বলবো তা ঘটে গেছে আমার সাথে ও আমার বন্ধুর সাথে। তো আমি আর আমার বন্ধু ঠিক করলাম যে মাছ ধরতে যাব। তো আমরা দুজন কোনো সময় রাতে মাছ ধরতে যাই না। তো আমার বন্ধু আমাকে বলল যে রাতে নাকি অনেক মাছ পাওয়া যায়। আমি ও ঠিক করলাম যে হ্যাঁ তাহলে চল রাতেই মাছ ধরতে যাই। আমরা ঠিক করলাম যে কাউকে না জানিয়ে মাছ ধরতে যাব। তো রাত তখন বাজে 12টা, আমি আর আমার বন্ধু ঘুম থেকে উঠলাম। একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে তো মাছ ধরতে যা যা লাগে তা নিয়ে তা ঠিক করে আমরা গেলাম বিলে মাছ ধরতে। আমাদের বাড়ি থেকে বিল প্রায় অনেক দূর, প্রায় হেঁটে যেতে আধা ঘন্টার উপরে লাগে। তো আমরা আধা ঘন্টা হাঁটার পরে প্রায় 1:30 বা 12:30 দিকে আমরা ওইখানে পৌঁছলাম। তো পৌঁছে আমি আর আমার ফ্রেন্ড মাছ ধরতে শুরু করলাম। আর গ্রামের বাসায় মনে হয় চল বলে, যেটা মানে ঢাসা, মানে ঢাসা দিয়ে মাছ ধরে, ঢাসা আর লাই। তো আমি আর আমার ফ্রেন্ড মাছ ধরতেছি। তো হঠাৎ করে আমরা মাছ ধরতেছি, তো আমি দেখলাম আমার ফ্রেন্ড খালি দেখতেছি যে যেখানে পানি বেশি ওইখানে যেতেছে, মানে গর্ত দিকে সে খালি যাচ্ছে। তো আমি তার পিছে থেকে ডাকতেছি, সে আমার কথা শোনে না, শুধু মাছের লোভে সে যেখানে পানি বেশি সেইখানে যেত। তো আমি অনেকবার তাকে ডাকলাম কিন্তু শোনে না। হঠাৎ দেখলাম আমার হাতে যে লাইটটা ছিল সে লাইটটা অফ হয়ে গেল। তো তার হাতে শুধু লাইটটা জ্বলছে। তো আমি পিছে থেকে ডাকতেছি যে ওই ওই আমার লাইট তো অফ হয়ে গেছে, তুই আয় পিছে আয়, আমি তো কিছু দেখতেছি না। তো আমি হঠাৎ খেয়াল করলাম যে অল লাইটটা অফ হয়ে গেল, তো এখন পুরাই অন্ধকার। তো আমি ওরে ডাকতেছি। তো ডাকার পরে দেখি ওর আর কোন আওয়াজ শব্দ পাওয়া যাচ্ছে না, ওর লাইট বন্ধ। তো ওর আমি খুঁজে দেখতেছি না। তো আমি এক কাজ করলাম কি, আমি বিলের পানিতে নামছিলাম তো একটু টানে আসছি, মানে ডাঙা আসার পর তো আমি লাইট বাইরে বাইরে ঠিক করতে যাচ্তেছি, লাইট ঠিক হইতেছে না। তো আমি তার ডাকতেছি, ওর আমি আর খুঁজে পেলাম না। তো রাত প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, তখন বাজে 2টার মতো। তো ওরা আমি আর খুঁজে পেলাম না। তো আমি চিন্তা করলাম যে আমি চলে আসবো বাড়িতে। তো আমি চলে আসবো, আমার বন্ধুকে নিয়ে গেছি মাছ ধরতে, ওরও আমি খুঁজে পেলাম না। তো আমি এখন কি করে একা আসি, ওর গার্জেনের কাছে আমি কি জবাব দিব যে ওর সাথে নিয়ে মাছ বেরোতে গেলাম কিন্তু ওরে নিয়ে চলে আইসা বললাম। তো আমি প্রায় 2 ঘন্টা ওয়েট করে আমি 3টার সময় বাসায় আসবো ঠিক করলাম। তো বাসায় আসবো ঠিক করলাম। তো আমি আসতেছি প্রায় বাসায় পৌঁছে যাবো এমন টাইমে আমাদের বাসা যাওয়ার আগে 2টা তেঁতুল গাছ পড়ে, বিশাল বড় বড়, প্রায় 100 থেকে 200 বছর আগে, বিশাল মোটা মোটা। এটা আমাদের বাড়ির সামনে এখনো আছে। আসার পরে হঠাৎ শুনলাম যে ওর কণ্ঠ, আমার বন্ধুর কণ্ঠ, আমার পিছ থেকে ডাকতেছে যে শাকিল, দাঁড়া, আমি আসতেছি। তো আমি হঠাৎ করে দাঁড়ায় গেলাম, বাড়ায় পিছু ঘুরলাম, দেখলাম কিছু নেই। তো আমি আরো 2 কাইক দিকে দেখে ও এবার ডাকতেছে শাকিল, দাঁড়া আমি আসতেছি। তো আমি দাঁড়ায় গেলাম, এভাবে দাঁড়ানো 3 বার করলো, তারপর ওর আর বয়স শুনলাম না। তো আমি পিছে পিছে থেকে সামনে ঘুরবো, এমনটা আমি দেখবো আমার সামনে। পরে আমি ওকে দিলাম, কিরে তোল্লা আমার লাইট বন্ধ হয়ে গেল, তোর লাইট বন্ধ হয়ে গেল, তারপর তুই কোথায় চলে গেলি? ও বলছে যে আমি ওই বেশি মানে ওইখানে চলে গেছিলাম তো সাতটায়, ওই পাশ দিয়ে ঘুরে পরে আসছি তোর কাছে। তা আমি বললাম ভালোই, কোনো বিপদ যে হলো না, চল আমার বাড়িতে। তো আমাকে বলতেছে যে না তুই যা বাড়িতে, আমি দেরিতে আমার বাসা যেতে দেরি হইব। আমাকে কে ওই বলে না আমি ওই লাইট লুইট যাই থুই আসি, আমি তা নিয়ে আসবো। বলে আমি বললাম আমি তোর সাথে যাবো। ওই বললো না যে আমার সাথে যাওয়া লাগবো না, আমার সাথে যাওয়া লাগবো না। আমি বললাম আচ্ছা সাবধানে যাইছি, এটা বলে আমি বাসায় চলে আসলাম। ওর ওই গেল লাইট আর ওই সব আনার জন্য। ওই গেল তার বাসায় গিয়ে কিছু আর খাইনি ওই দিন, কারণ আমি হালকা ভয় পাইছিলাম এই ঘটনায়, তো না খেয়ে ঘুমাই গেল। পরের দিন সকালে আমি ওদের বাসায় যাই, ওদের বাসায় গিয়ে আমি বললাম যে কই, আমার ফ্রেন্ডের নাম বলে রাখা বলো, আমার ফ্রেন্ডের নাম হচ্ছে জুবাই। তা আমি বলতেছি কই জুবাই রে, কই আসে নাই? তো ওর আব্বু আমি বলতেছে না ওই তো এখন আসে নাই। আমি কই কি বললেন? ওরে তো আমি কালকে রাতেই পাঠাই দিছি দুইটার সময়। বলে কই আমার বলতেছে যে কি বলো? আমি তো ভাবলাম যে তোমার সাথে, ওর আব্বু আমি বলতেছে আমি তো ভাবলাম যে তোমার সাথে মনে হয় থাকবো, তাই আমার কোনো খোঁজ খবর নেই। তো এটা শুনে আমি একদম স্তম্ভ হয়ে গেলাম, কি বললো ওরা, কি বলল ওনারা? তো আমি আর ওনার জুবাইয়ের আব্বু আমি খোঁজাখুঁজি লাগতে লাগলাম। তো খুঁজতে খুঁজতে কোথাও পাইলাম না, ওই বিল মিল সব খুঁজলাম। তো বিলের কাছে অনেক খোঁজাখুঁজির পর ওর জুতা বা লাইট লুট অনেক কিছু পেলাম, ওর জুতাও পাওয়া গেছে, লাইট চল সবকিছু পেলাম, কিন্তু ওর আর খুঁজে পাইলাম না। তো এইভাবে দুই একদিন যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করলাম, তারপর পুলিশের কাছে গিয়ে ডায়রি করলো, কিন্তু ওর আর খুঁজে পাওয়া গেল না। ভাইয়া কি বলবো, হয়তো আমার ঘটনাটি আপনারা বিশ্বাস করবেন না বা আমি এটা গুছাই বলতে পারিনি, কিন্তু ওই দিন রাতের পর থেকে আমার ফ্রেন্ডকে এখন আমরা খুঁজি, খোঁজার পর তাকে আমি আর খুঁজে পাইলাম না। সে কোথায় গেল বা সে আবার যে ফিরে আসছিল সেই নাকি নাকি তার উপর অন্য কেউ আসছে, আমি ভাইয়া সত্যি জানি না। ভাই আমার গল্পটা হয়তো আপনাদের বিশ্বাস নাও হতে পারে, কিন্তু সত্যি ভাই এই গল্প এই ঘটনাটি আমার নিজের সাথে ঘটে গেছে। আমার নিজেকে আমি নিজের দোষে মনে করি, কারণ আমি যদি ওই সুমকাবারের ওর জন্য আরো কিছু মনে ওয়েট করতাম তাহলে হয়তো আমার ফ্রেন্ডকে আমি হারাইতাম। এই ঘটনাটি বলতে ঘটনা ভাই একদম সত্যি একটা ঘটনা, যদি ভাই ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করেন, আর প্লিজ আপনারা আমার বন্ধুর জন্য দোয়া করেন। সবাই ভালো থাকবেন ভাই, আবার আমার সালাম নেবেন।
শুনছেন ভৌতিক 90.8 স্টুডিও ঘরে বলছে সবাইটা হচ্ছে ঠিক রাত 12:37 আর যে কনক রয়েছে আপনার সাথে ভৌতিক 90.8 এ, চাইলে জয়েন করতে পারেন, দেখতে পারেন আপনার কথাবার্তাগুলো, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন অ্যান্ড দেন কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। SMS মাধ্যমে অনেকেই জয়েন করে ফেলেছেন। রয়েছেন আমাদের সাথে মনো ঢাকা থেকে, তিনি বলছেন হেই ব্রো কেমন আছো? লাবণ বলছেন নুপুর দীপু শুনছি এবং ভালো লাগছে। ইব্রাহিম জিনজিরা থেকে তিনি বলছেন আমি তোমাদের সাথেই রয়েছি এবং ভয়ঙ্কর ঘটনা। অলরাইট, এরকম ঘটনা যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অবশ্যই সেই ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন facebook.com/bhautik90.8 এর পেজে। ভৌতিক হিমেল রয়েছেন আমাদের সাথে এবং তার কাছে স্টোরি রয়েছে, যাদের কাছে স্টোরি রয়েছে তারা স্টুডিওতে আসতে চাইলে AR লিখে স্পেস B90.8 আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। যদি ঘটনা রেকর্ড করে পাঠাতে চান তাহলে অবশ্যই সেই ঘটনাটা ভালো কোনো ডিভাইস দিয়ে রেকর্ড করবেন অ্যান্ড দেন সেটি ইমেল করে ফরওয়ার্ড করে পাঠিয়ে দেবেন আমাদের কাছে। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে bhautik90.8@gmail.com, ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। স্বামী মিরপুর থেকে আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন আই লাভ ভৌতিক অ্যান্ড প্লিজ কন্টিনিউ দিস শো। অলরাইট, উইল ট্রাই আওয়ার বেস্ট। রয়েছেন আমাদের সাথে জীবন কেরানীগঞ্জ থেকে কনক, আচ্ছা অলরাইট। রয়েছেন আমাদের সাথে সাদ্দাম, তিনি নাম্বার দিয়েছেন। রয়েছেন নুহা বাসাপুর থেকে, তিনি বলছেন আমার কাজিন নাও ভৌতিক শুনছি অ্যান্ড উই লাভ ভৌতিক। সাগর রয়েছেন আমাদের সাথে, রয়েছেন মানি মাতু আলী, তিনি বলছেন আপনাকে শুনছি। শান্তা বাড্ডা থেকে আমাদেরকে SMS করেছেন, মশিউর লালমনের হাট থেকে তিনি আমাদেরকে শুনছেন এবং MD মিজানুর রহমান আমাদেরকে শুনছেন, তিনি বলছেন যে ফার্স্ট টাইম SMS করলাম। আর রুবেল মোহাম্মদপুর থেকে আমাদের সাথে রয়েছেন, ভাই ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। আলামিন রয়েছেন আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে আরমান ঢাকা থেকে, ফেসবুক মাধ্যমে অনেকেই জয়েন করেছেন ঠিক এই মুহূর্তে। লিটন রয়েছেন আমাদের সাথে, তিনি বলছেন ভাই আমি ফার্স্ট স্টোরিটা মিস করেছি, এখন আর এরকম কোন সিস্টেম অলরাইট বিভিন্ন ওয়েবসাইটে রয়েছে যে ওয়েবসাইট হয়তো বা কালকের মধ্যে আপলোড হয়ে যাবে। যারা অন্যান্য এপিসোডগুলো মিস করেছেন তারা চাইলেই কিন্তু গুগল করে নিতে পারেন। গুগলে গিয়ে যদি ভৌতিক 90.8 লেখেন তাহলে সবগুলো এপিসোড বিভিন্ন ওয়েবসাইটে পাবেন। আপনারা রয়েছেন এমডি উজ্জ্বল ম্যাক্স, তিনি বলছেন প্রচন্ড জ্বর এবং তারপর আপনি আমাদেরকে শুনছেন, আপনার সুস্থতা কামনা করছি। রাকিবুল ইসলাম রয়েছেন আমাদের সাথে কেরানীগঞ্জ থেকে, শুনছি এবং মনা পাগলের ঘটনাটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল, থ্যাংক ইউ সো মাচ। এই ঘটনাটা অনেকদিন পর আমরা শুনলাম এবং এই ঘটনা আমরা চেষ্টা করব এটি শেয়ার করার জন্য ওয়েবসাইট মাধ্যমে। রয়েছেন সাব্বির হাসান আকাশ, গত সপ্তাহে পুরোটা সময় আশা করি আজকেও থাকবো, থ্যাংক ইউ সো মাচ পুরোটা সময় থাকার জন্য আমন্ত্রণ রইল। আশাবাদী মানুষ তিনি রয়েছেন যে দ্বিতীয় ঘটনাটা খুব ভালো লেগেছে, আজই প্রথম শুনছি এবং সবাইকে শুভেচ্ছা। সাব্বির হোসেন আকাশ তিনি রয়েছেন আমাদের সাথে, তিনি শেষ পর্যন্ত শুনবেন এমনটা বলেছেন। ভৌতিক আবার হচ্ছে এবং এরকম করে রাজকুমার এখন এমডি আরিয়ান অনেক বন্ধুদেরকে ট্যাগ করেছেন, চাইলে আপনার বন্ধুরা যারা শুনতে চায় তাদেরকে ট্যাগ করে নিতে পারেন। জি এম শান্তও রয়েছেন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে, এমডি অপূর্ব তিনি বলছেন ডেমরা থেকে শুনছেন আমাদেরকে, রয়েছেন স্ট্রেঞ্জ বয় ধ্রুব। এরকম প্রোগ্রাম যারা এরকম আইডি থেকে যারা শো করছেন তাদেরকে বলবো প্লিজ আপনার নামটা লিখে নেবেন, আপনি ছয় মাস পর আবার ভৌতিক শুনছেন, ওয়েলকাম ব্যাক। রয়েছেন অপূর্ব আমাদের সাথে, রয়েছেন আমাদের সাথে আইনুল, আর আইনুল তিনি বলছেন কনক ভাইয়া আমি ভেবেই নিয়েছিলাম আপনাদেরকে হারিয়ে ফেলেছি, অনেকদিন পর আপনাদের আজ খুঁজে পেয়ে খুব ভালো লাগছে। অলরাইট, সবসময় ফেসবুকের ফ্যান পেজে আপ টু ডেট থাকবেন, আমরা চেষ্টা করব সবগুলো আপডেট সেখানে দেবার জন্য। সাইফুল ইসলাম সুমন রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে এবং রাকিবুল ইসলাম রয়েছেন, তিনি বলছেন আসসালামু আলাইকুম ভাইয়া আমি কেরানীগঞ্জ থেকে শুনছি, কেমন আছো? ভালো রয়েছি। সুমাইয়া বিনতে রোজান রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে এবং মোহাম্মদ রহিম রয়েছেন আমাদের সাথে। এস কে জুনায়েদ হোসেন তিনি বলছেন যে বিনোদপুর রাজবাড়ি থেকে আবার আমাদের মাঝে ফিরে আসার জন্য ধন্যবাদ। রয়েছেন আইবিএস সালমান এবং নদী খান ফুয়াদ আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন যে দারুণ লাগছে। জিল্লুর রহমান তিনি আমাদেরকে শুনছেন ঠিক এই মুহূর্তে। আমরা চলে যাব নেক্সট স্টোরিতে, আপনি এস এম এস করতে চাইলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে চলে লিখে ফেলবেন এ আর স্পেস আপনার নেম, আরেকটি স্পেস দিয়ে আপনার লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। সো হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি।
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমার নাম মুস্তাকিম আহমেদ তন্ময়, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ঘটনাটি আমার আব্বুর কাছ থেকে শোনা। ঘটনাটি ঘটে আমার আব্বুর বয়স যখন 8 থেকে 9 বছর, অর্থাৎ 1970-এর দিকে। আমি আমার আব্বুর মতো করে লিখছি। আমার আব্বা ছিলেন যাত্রাপালার একজন অভিনেতা, যদিও তিনি শখের বশতেই যাত্রাপালায় অভিনয় করতেন। একদিন রাতে প্রায় 12:30 দিকে যাত্রাপালা শেষ করে একজোড়া ইলিশ মাছ নিয়ে বাড়িতে হাজির হন বাবা এবং আমুকে বললেন মাছগুলো কেটে রান্না করতে, তিনি ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খাবেন। আমু এক প্রকার অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে মাছ কাটতে বাহিরে বের হলেন, মাছ কাটা শুরু করলেন। আমি হারিকেন হাতে নিয়ে আম্মুর সাথে বসেছিলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম যে আমার আম্মুর চোখ দুটো একদম রক্তবর্ণ হয়ে গেছে, আম্মু অস্বাভাবিক আচরণ করছেন। তারপর কিছু বুঝে ওঠার আগেই আম্মু তার হাতে থাকা দাঁটি দরজাতে দাঁড়িয়ে ছিলেন আপু তার দিকে ছুড়ে মারলেন এবং সোজা দৌড়ে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। আমি এবং আব্বু পেছনে পেছনে দৌড়াতেই গেলাম, কিন্তু আম্মুকে কোথাও খুঁজে পেলাম না। সারা রাত আমরা খুঁজছিলাম। অনেক খুঁজাখুঁজির পর ফজরের আজানের কয়েক মিনিট আগে এলাকার সবচেয়ে পুরনো কবরস্থানের পাশে আম্মুকে মাটি থেকে কয়েক ফুট উঁচুতে শূন্যে ভেসে থাকা অবস্থায় পাওয়া যায়। পরে জানতে পারি যে আমার সাথে যে 7 জন জিন ছিলেন তাদের মধ্যে কেউ একজন আম্মুকে নিয়ে যান এবং প্রচুর পরিমাণ মারধর করেন। তাদের নাকি নিষেধ ছিল রাতের বেলা যাতে বাড়িতে কোনো মাছ না আনা হয়, তাই তার আম্মুকে শাস্তি দেন। এই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ।
শুনে ফেললাম SMS মাধ্যমে অনেকগুলো বন্ধু জয়েন করে ফেলেছেন, যারা ধূপ প্রেমী মূলত জেগে রয়েছেন তাদের সবাইকে বলছি এই মুহূর্তে সময় হচ্ছে ঠিক রাত 12:54। আছেন আর যে কনকের সাথে ভৌতিক 90.8 এ নাহিদ, তিনি ঢাকা থেকে আমাদের সাথে জয়েন করেছেন এবং বলছেন ভালো লাগছে। জেমি রয়েছেন মিরপুর থেকে, কনক ভাই আমি ফার্স্ট টাইম মেসেজ দিলাম এবং খুব ভালো লাগছে আপনার কাছে। রাসেল খেলকে থেকে আমাদের সাথে রয়েছেন যে ভালো লাগছে, রাইট, সো আই ওয়াজ এক্সপেক্টিং পিপল টু রাইট লাইক যে ভয় লাগছে এরকম কিছু একটা। সৈকত লালবাগ থেকে আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন ভৌতিক শুনতে অনেক বেশি ভালো লাগছে আর মাঝে মাঝে অনেক বেশি ভয়ও লাগছে, অ্যান্ড আই থিঙ্ক দুটো কম্বিনেশন মিলিয়ে আপনার রাতটা অনেক বেশি ভয়ঙ্কর হয়ে উঠছে। মাইশা তাবাসুম আমাদের সাথে রয়েছেন ঢাকা থেকে, ব্রো ভৌতিক ইজ দ্য বেস্ট হরর শো, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর কমপ্লিমেন্ট। রয়েছেন আমাদের সাথে রিপন কাশিমপুর থেকে, শুনছি অনেক বেশি ভালো লাগছে এবং একা একা লাইট অফ করে শুনছেন, এবং যারা শুনছেন তারা প্রত্যেকে এই থিওরিটা আই থিঙ্ক ইউজ করতে পারেন, লাইট বন্ধ করে নিজের মতো করে একটা পরিবেশ তৈরি করে পুরোপুরি ভৌতিক জগতে ডুব দিতে পারেন বলে। আমাদের সাথে রয়েছেন নরসিংদী থেকে, ফার্স্ট টাইম আপনি SMS করেছেন, এবং রয়েছেন আমাদের সাথে বনানী থেকে বাবু, ঢাকা থেকে ইমন খান, তিনি বলছেন ভাই আমি শোতে আসতে চান এরকম কিছু একটা লিখেছেন। মজিবুর রহমান মুন্সিগঞ্জ থেকে, মাঝের ঘটনাটা ভয়ঙ্কর ছিল এরকম, ঠিক মাঝের ঘটনা এরকম কিছু একটা আপনি বলেছেন, অলরাইট। হিমেল তিনি আমাদেরকে SMS করছেন, তহা মিরপুর থেকে বলছেন যে লাস্ট ঘটনাটা বেশি হরর ছিল, এবং যাদের কাছে এই মুহূর্তে যারা শুনছেন কারো কাছে যদি লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘটনা কিংবা শ্মশানের ঘটনা বা এরকম লাশ কাটা ঘরের কোনো ঘটনা থেকে থাকে বা কারো কাছ থেকে শুনে থাকেন যেটা আপনার কাছে সত্য মনে হয়েছে, সেই ঘটনাটা লিখে পাঠিয়ে দিতে পারেন facebook.com/bhautik90.8fm এর যে পেজ রয়েছে সেই পেজে, কিংবা স্টুডিওতে এসে যদি সরাসরি শেয়ার করতে চান তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখে ফেলতে হবে B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম এবং সেলফোন নাম্বার লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। নাও ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট স্টোরি।
আসসালামু আলাইকুম, আশা করি ভাইয়ার আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি সিয়াম, জামালপুরে আমার বাড়ি। আমি আজ প্রথমবারের মতো একটা ঘটনা লিখে পাঠালাম, এবার আমি আমার গল্পে চলে যাই। গল্পটি আমার এক কাকার কাছ থেকে শোনা, এটা প্রায় 8-10 বছর আগের ঘটনা, আর এটা তার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তখন ছিল রমজান মাসের শেষ দিন, আর অন্যদিকে ঈদের আগের রাত। কাকা তখন কাজের ফাঁকে ফাঁকে দর্জি টাইপের কোন একটা কাজ করত, ঠিক মনে নেই, যাই হোক কোন একটা কাজের কারণে তাকে প্রায় রাত 3টা পর্যন্ত দোকানই থাকতে হয়। তো তিনি যখন বাড়ি আসার জন্য দোকান থেকে বের হন, তখন তিনি দেখতে পান দোকান থেকে একটু দূরে একটা বাড়ির পাশে পুরনো একটা কবরখানার এক কোণায় মাঝারি আকৃতির একটা আম গাছে সাদা কাপড়ে মহিলার মতো কে যেন একজন বসে আছে। তাকে দেখে কাকা ভয় পেয়ে যান, কিন্তু তারপরও তিনি বলেন ওখানে কে, আর তারপর মহিলাটি পেছনে ঘুরে তাকাতেই কাকা জ্ঞান হারিয়ে ফেলেন। তারপর তিনি চোখ খুলে দেখেন তিনি বাসায় শুয়ে আছেন। তারপর তিনি সব ঘটনা তার মাকে খুলে বলার পর তিনি এর সত্যতা জানতে পারেন, এবং এর সত্যটি হচ্ছে অনেকদিন আগে কাকা যখন ছোট ছিলেন তখন নাকি ওই জমিতে মা বাবা মরে যায়। মা বাবা মরে যাওয়ার পর দুই ভাই একসাথেই ভালোই বাস করত, কিন্তু তাদের মধ্যে একজন জমি নিয়ে ঝগড়া হয়। এতে বড় ভাইয়ের ক্ষমতার কারণে ছোট ভাইকে ঘর বাড়ি ছাড়তে হয়, আর এতে করে ছোট ভাই পথে বসে যায়। আর কিছুদিন পর তার স্ত্রী মারা যায়, আর তাকে সেই কবরস্থানে মাটি দেওয়া হয়, এবং এর কিছুক্ষণ পর তাদের আবার ঝগড়া হয়। আর তখন বড় ভাই ছোট ভাইকে বলেছে, তোর বউকে আমি আমার জমিতে মাটি দিতে দেব না। তখন ছোট ভাই অতি দুঃখে তার স্ত্রীকে পুনরায় অন্য আরেকটি কবরস্থানে দাফন করান, কিন্তু কোনো একটি কারণে তাকে প্রায় মাঝে মাঝেই সেই প্রথম কবরেই দেখা যায়, যদিও সেখানে আজও পর্যন্ত অন্য কাউকে দাফন করা হয়নি। আর সেই আম গাছটি এখনো পর্যন্ত অসম্ভব কোনো কারণে মাঝারি অবস্থায় আছে। যদিও আমরা সমবয়সীরা ঘটনা জানতাম না, কিন্তু ওখানে যে কিছু একটা আছে তা আমরা সবাই টের পেয়েছিলাম। ঠিক এইভাবে যে কবরটা এখন প্রায় জঙ্গলের মতো, আম গাছটিও আছে, আর তার পাশে গোলাকার মাঠ আকৃতির মতো, আর তার আশেপাশে কোনো ঘর বাড়ি নেই। তো আমরা প্রায়ই সেই মাঠে খেলতে যেতাম। যাই হোক, তো দেখা গেল যে আমাদের মধ্যে কেউ না কেউ ছয় মারলে স্ট্রাইকটা কবরস্থানে দিকে, কিন্তু গিয়ে দেখা যায় যে বলটা আর নেই, আর দুই ঘন্টা ধরে খুঁজলেও অসম্ভব, খুঁজে পাওয়া যায় না, আর এর কারণটা এখনো কেউ বের করতে পারেনি। তো ভাইয়ারে, এই ছিল আমার ঘটনা, ভালো লাগলে পরে শোনাবেন।
ঘটনা আমরা শুনে ফেললাম রাত ১২টা বেজে ৫১ মিনিট। আর যে কনক রয়েছে আপনার সাথে, SMS মাধ্যম রয়েছে খোলা, যে মাধ্যমে আপনি আমাদের সাথে জয়েন করবেন। লিখবেন AR স্পেস আপনার নেম, RT স্পেস দিয়ে আপনার লোকেশন, আর দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারে। এই মুহূর্তে আমাদের সাথে অনেক বন্ধু জয়েন করেছেন, রয়েছেন আমাদের সাথে খোরশেদ ঢাকা থেকে, ফার্স্ট টাইম আপনি আমাদেরকে SMS করছেন, আর রয়েছেন সীমান্ত নূরজাহান রোড থেকে। আমি আপনাদের নিউ ফ্রেম, খুব ভালো লাগছে ঘটনাগুলো। অলরাইট, প্রতি মঙ্গলবার ঠিক রাত ১২টায় থাকি, এবং অন্যান্য দিন যদি বদলে যায় সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে কানেক্টেড থাকতে হবে আমাদের সাথে। ফেসবুকের একটি ফ্যান পেজ রয়েছে, যে ফ্যান পেজে আপনি কানেক্টেড থাকতে পারেন, উইচ ইজ facebook.com/bhautik90.8। সেই পেজে একটি লাইক দিবেন এবং কানেক্টেড থাকবেন আমাদের সাথে। আর এই মুহূর্তে যদি ফেসবুকে আপনার মন্তব্য লিখে ফেলতে চান, চলে যেতে হবে facebook.com/এশিয়ান রেডিও, সেই ঠিকানা। সেখানে অনেকেই জয়েন করছেন, তাদের SMS গুলো পড়বার আগে ঠিক এই মুহূর্তে আমাদের সাথে SMS মাধ্যমে যারা রয়েছেন তাদের কথাবার্তাগুলো পড়তে চাই। আরমান আমাদের সাথে রয়েছেন ঢাকা কাতা সুর থেকে, ভালো লাগছে আপনার। মেহেজানুর রহমান বরিশাল ভোলা থেকে আমাদেরকে শুনছেন, আর নির্ঘুম রাতের সঙ্গে এই এই এপিসোড অনেক ভালো লাগছে আর ভয়ও লাগছে। শহীদুল শুভ টাঙ্গাইল থেকে আমাদেরকে শুনছেন, এবং তুমি সবসময় আমাদের সাথেই থাকেন, তিনি বলছেন রুমে ছড়িয়ে পড়েছে এরকম কিছু একটা, আপনি লিখছেন ভয় যেন রুমে ছড়িয়ে পড়েছে, থ্যাংক ইউ। রয়েছেন বাদ্দাম মিরপুর ১২ থেকে আমাদের সাথে, সানি রূপগঞ্জ থেকে আমাদেরকে রেখেছেন, মাসিমপুর থেকে আমরা পাঁচ বন্ধু মিলে আপনাদের দিঘির পাশে তিন তালা ছাদে বসে একসাথে শুনছি এবং খুব ভালো লাগছে। শরীফুল, শিপন, শাকিল, রবিন এবং সনি আমাদেরকে একসাথে শুনছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে শুনবার জন্য। এবং এই মুহূর্তে আমি এমন একটা পরিবেশ ভীষণ রকমের মিস করছি, যে পরিবেশে বসে একটু ভয়ের গল্প, ভূতের গল্প একটা করতাম আমরা। ডিকেন্স ফ্রম মুগদা থেকে আমাদেরকে বলছেন, কনক ভাই হাউ আর ইউ, সাম হাউ ভেরি ডেঞ্জার ইফ ইউ মেক ওয়ান টিম অনলি ফর প্যারানর্মাল সাবজেক্ট অ্যান্ড গো টু হট স্পট, দেন ভেরি ভেরি ইন্টারেস্ট ফর আস। ওকে, হট স্পটের কথা আপনি বলেছেন। আমরা এইভাবে চিন্তা করছি না, মূলত আমরা যেভাবে করছি এভাবেই অনেকদিন করবার ইচ্ছা রয়েছে। রমজান ঢাকা থেকে আমাদেরকে বলছেন, ভাইয়া আমার সাথে বিদেশে ঘটে যাওয়া ঘটনা আছে এবং কিভাবে বলবো সেই ঘটনাগুলোই আমরা মূলত চাই বিদেশে। যারা এই মুহূর্তে আমাদের সাথে প্রবাসী বন্ধুরা শুনছেন মালয়েশিয়া থেকে অনেক ভূতের ঘটনা রয়েছে, অনেকগুলো হরর ঘটনা রয়েছে আমরা শুনেছি লোকে মুখে, এবং এর বাইরেও যারা সৌদি আরব দুবাই থেকে শুনছে তাদের মুখে অনেক ধরনের ঘটনা শুনতে পাওয়া যায়। আপনাদের কিন্তু ঘটনা শেয়ার করবার সুযোগ রয়েছে, যদি ঘটনা শেয়ার করতে চান তাহলে অবশ্যই সেই ঘটনাটা রেকর্ড করে ফেলুন আপনার স্মার্টফোনে, যে ডিভাইসে রয়েছে সেই স্মার্টফোনের ডিভাইসে, এবং তারপর সেই ঘটনাটা আমাদেরকে পাঠিয়ে দিন ভৌতিক 90.8@gmail.com। ভৌতিকের বানানটি ভেরি সিম্পল, উইচ ইজ BHOUTIK, ভৌতিক 90.8@gmail.com। সেই ঘটনায় লিখে আমাদেরকে পাঠিয়ে দিবেন, সেই ঘটনাটা টাইপ করে আমরা চেষ্টা করব সেটি অন এয়ার করবার জন্য। আর যারা যারা ঠিক এই মুহূর্তে ঘটনা রেকর্ড করবার পক্ষে নন, ঘটনা লিখে পাঠাতে চান, তাদের জন্য রয়েছে ফেসবুক মাধ্যম, উইচ ইজ facebook.com/ভৌতিক 90.8। এই মাধ্যমে পাঠিয়ে দেবেন। স্টুডিওতে এসে যদি ঘটনা শেয়ার করতে চান, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন AR space আপনার নেম স্পেস আপনার লোকেশন, এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ফেসবুকে যারা রয়েছেন তারা চাইলে কিন্তু শেয়ার করতে পারেন আমাদের এই মুহূর্তের পোস্টটি, যাতে করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে তারা আমাদের আমাদের ভৌতিকের আন্দাজে চলে আসে। এবং ফাহিম দুটো নাম ওনার, এবং তিনটা নাম হলে আই হোপ ফাহিমই হতো আপনার। আপনি বলছেন যে জোস, থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য। রয়েছেন আইনুল ইসলাম শরীফুল, তিনি বলছেন ভৌতিকের ব্যাকগ্রাউন্ড সাউন্ডের কোন তুলনা হয় না, স্যালুট জানাই আপনাদেরকে। আপনার স্যালুট দেবার এই মনমন শিবতাকে আমরা স্যালুট জানাচ্ছি। এস কে স্বাধীন খান বলছেন আকাবুড়া থেকে শুনছি, আশা করি পুরোটা সময় থাকবো কনক ভাই, আমি নতুন। অলরাইট এস কে স্বাধীন খান, আপনাকে জানাচ্ছি স্বাগতম আমার শোতে। সাইফুল সবুজ রয়েছে আমাদের সাথে সরকারি তিতুমির কলেজ থেকে, অনেকদিন পর শুনছি এবং বড্ড ভয় লাগছে আপনার। হিমু খান রয়েছেন, লিসন অল ভৌতিক এপিসোডস ফ্রম হিওর, ওকে আপনি একটা লিঙ্ক দিয়েছেন যে লিঙ্ক থেকে ভৌতিকের সবগুলো এপিসোড শোনা যেতে পারে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে হেল্প করবার জন্য। আইনুল ইসলাম রয়েছেন আমাদের সাথে, এমডি জিয়াউর রহমান ভাইয়া পাবনা থেকে শুনছি আপনাদেরকে। আর রয়েছেন রকিবুল ইসলাম, তিনি আমাদেরকে জিল্লুর রহমান, তিনি বলছেন ভয় চাই কারণ যত ভয় তত মজা, একটু পরিবেশটা তৈরি করে নিতে হবে। সোহেল রানা রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে, তহিদুর রহমান, তিনি বলছেন আসসালামু আলাইকুম কনক ভাই, আমি নিউ, আমাকে ওয়েলকাম করে দাও, স্বাগতম জানাচ্ছি আপনাকে। জি এম শান্ত, তিনি বলছেন আমরা দুই বন্ধু মিলে শুনছি লাভ ভৌতিক। রয়েছেন আমাদের সাথে আলামিন আহমেদ আলামিন, তিনি বলছেন ভাই আমি সিলেট থেকে শুনছি, আমার মা মায়ের জন্য দোয়া করবেন। রয়েছেন আমাদের সাথে আফরান ব্রাসেল, আমি সরিষা বাড়ি থেকে শুনছি। অনেকেই এরকম করে শুনছেন আমাদেরকে এবং তারা প্রত্যেককে তাদের মন্তব্যগুলো জানাচ্ছেন। আপনার মন্তব্য চালাচ্ছে facebook.com/asianradio, সেই ঠিকানায় চলে যাবেন। আর যদি এই মুহূর্তে ফেসবুক মাধ্যমে জয়েন করা সম্ভব না হয় তাহলে SMS মাধ্যম রয়েছে খোলা, লিখবেন সেলফোনের মেসেজ অপশনে গিয়ে AR space আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড স্পেস আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। এ পর্যায়ে আমরা চলে যাব নেক্সট স্টোরিতে, স্টোরি শুনে ফিরছি আপনার কথাবার্তাগুলো নিয়ে।
আমার নাম SM ইরান, আমি খুলনা থেকে বলছি। আমি আমার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। আমাদের বাড়ির পিছনে একটা বাড়ঝড় আছে, বাড়ঝড়ে আসলে ওখানে সন্ধ্যার পরে ওখানে কেউ যায় না, কিন্তু সবাই শুনছি ওখানে খুব ভয় আছে, রাতের কান্নার আওয়াজ পাওয়া যায়, শব্দ শোনা যায়, কিন্তু অনেকে বলে যে ওখানে কোনো জিন ভূতের ওখানটা আস্থানা, ওখানে সন্ধ্যার পরে ওখানে কেউ থাকে না, ওই পথ দিয়ে যাওয়া আশা করে না। তা আমি ভাবলাম যে সবাই যখন বলে তাহলে অবশ্যই কোনো এটা আছে, অবশ্যই আছে। তা একদিন করে হঠাৎ করে আমার এক বন্ধু আমাকে বলছে যে চল একটা কথা আছে, এটা সবার সামনে বলা যাবে না, আমরা একটু হাঁটতে হাঁটতে যাই, একটু বাগানের দিকে যাই, কথাটা বলি। তা আমি বললাম যে কি কথা আছে, তুই এখানেই বল, বাগানে যাবো কেন, না চল এটা কেউ শুনলে সমস্যা আছে। তোর সঙ্গে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি, কথা বলতেছি আমার সঙ্গে। তো আমি একটু লক্ষ্য করে দেখলাম ওর পাটা মাটির থেকে মিনিমাম 6 ইঞ্চি উপর আছে, দেখলাম মাটির সঙ্গে ওর পার সাথে কোনো সম্পর্ক নেই। তা আমি ওটা দেখে আমার খুব ভয় লাগলো, যে ব্যাপার কি, আমার সঙ্গে কি ঘটতেছে, আমি কার সঙ্গে আসছি, একে আমার বন্ধু না কি, আমি বুঝতে পারতেছি না। না, এটা এখানে কোনো ভূতের কোনো রহস্যের ভিতর পড়ে গেছি। এখন আমার ভয়তে আমি সামনের দিকে যে হেঁটে যাব আমার পা চলতেছে না। তারপর আমি সাহস করে ওর সঙ্গে কথা চালায় যাচ্ছি, ওকে আমি বুঝতে দিচ্ছি না যে আমি খুব ভয় পাইছি, আমি হাঁটতেছি ওর সঙ্গে কথা বলতেছি। এখন যেতে যেতে দেখতেছি যে ওর কথাবার্তা একটু অন্যরকম আমার কাছে মনে হচ্ছে, মানে ও যে কথা বলতেছে আমার সঙ্গে কোনো কথা মিলতেছে না। তারপর এখন যে আমি চিন্তা করতেছি যে আমি এখান থেকে মানে দৌড় দেবো, কিন্তু না পেরে একসময় দৌড় মারছি, দৌড় মারলে দেখি আমি দৌড়তে পারতেছি না, আমি যেখান থেকে দৌড় শুরু করছি ওখানেই রয়ে গেছি, আমি কোনোভাবে আমি পথ অতিক্রম করতে পারতেছি না। এখন তো আমি তো ভয় পাচ্ছি খুব, এখন কি করব, অজ্ঞান হয়ে গেলাম ওখানেই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙার পরে আমি সকালবেলা দেখি আমি বিছানায় আছি, কি ব্যাপার এবার বিছানায় কেন। তারপরে আমি সবাইকে বললাম এই ব্যাপার, সবাই বললো যে তোর তো যে বন্ধু তোরে নিয়ে গেছে ওই বন্ধু তো গ্রামের বাড়িতে ছিল না, ও তো বাইরেই গেছিল, তো ওই বন্ধু তো আসেনি, তাহলে তো অন্য কেউ তোর বন্ধু সুল ধরে তাহলে তোর সঙ্গে এটা করছে, তোর বন্ধু তো গ্রামেই নাই, সে বেড়াইতে গেছে আর এক গ্রামের বাড়ি বেড়াইতে গেছে। তখন তো আমি আরো ভয় লাগলো, তখন আমাকে সবাই রাগারাগি করলো যে এরকম বন্ধু বান্ধবের সঙ্গে না বলে চলে গেছিস, যাওয়াটা কি ঠিক না, কারণ ওই বাঘঝড়ের ওখানে তো অনেক ভয়টাই আছে, এটা সবাই জানে, তারপরে তুই ওদিকে কেন গেলি, রাগারাগি করলো আর কি। এটাই আমার মনে হলো, সেদিন থেকে আর আমি এই ব্যাপারে আর মানে যেখানে সমস্যা আছে সেদিকে আর মুভ হই না। এই মুহূর্তে আমার কাছে যে কাহিনীগুলো ছিল ভূতের আপনাদের সামনে উপস্থাপন করছি। আবার যদি কোনো নতুন কোনো জীবনে চলার পথে যদি আবার যদি এরকম ধরনের কোনো কাহিনী ভিতর ভূতের সমস্যায় যদি এরকম ধরনের কাহিনী সৃষ্টি হয়, তা ওটা আপনাদের সামনে আবার এসে তুলে ধরব, সবাইকে জানিয়ে দেব। আল্লাহ হাফেজ।
থ্যাংক ইউ আমাদের পাশে থাকবার জন্য। আমরা এই মুহূর্তে SMS মাধ্যমে ফিরে যেতে চাই। আপনি শুনছেন ভৌতিক 90.8 হার্টজ, কনক রয়েছে আপনার সাথে। SMS এবং ফেসবুক মাধ্যমে আপনি জয়েন করবেন আমাদের সাথে, লিখবেন SMS AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তাগুলো সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। শরীফ আমাদেরকে SMS করেছেন, তিনি বলছেন যে ভয় লাগছে। MD রেজাউল খান মালিবাগ থেকে বলছেন অনেক বেশি ভালো লাগছে আপনার। পারভেজ সালবাগ থেকে বলছেন পুরনো ঢাকা থেকে আমার কাছে কিছু ভৌতিক ঘটনা আছে আর শোনাতে চাই, প্লিজ আমার SMSটা পড়বেন। আপনার ঘটনাটা আপনি লিখে পাঠিয়ে দিবেন facebook.com/ভৌতিক 90.8। আর যদি আপনি ঘটনা এভাবে লিখে না পাঠাতে চান তাহলে রেকর্ড করে পাঠিয়ে দিন facebook.com। ঠিক রেকর্ডটা এখানে না, দুঃখিত, আমি রেকর্ড যদি করতে চান তাহলে সেই রেকর্ডটি করতে হবে ভৌতিক90.8@gmail.com। ভৌতিকের বানান হচ্ছে PHOUTIK। অলরাইট, রয়েছেন আমাদের সাথে পারভেজ লালবাগ থেকে, হিমেল ধানমন্ডি থেকে, ফার্স্ট টাইম উই আর লিসেনিং উইথ মাই বেস্ট ফ্রেন্ড বিল্লাল, ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ সো নাইস, আই থিঙ্ক দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক ইজ সো হরিবল, সো ইটস নট নাইস। সাদমান ইমরান আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন শুনছি অনেক ভালো লাগছে। রাব্বি হাসান তিনি বলছেন কাশিমপুর থেকে শুনছি একা ঘরে খুব বেশি ভয় লাগছে। আশরাফুল ফ্রম সেগুন বাগিচা আতিক সূত্রপুর থেকে তিনি বলছেন যে ভেরি নাইস স্টোরি। সজীব রয়েছেন আমাদের সাথে, আমি আজকে একটি স্টোরি বলবো, এটি আমার মামার স্টোরি, সে ঘটনাটা আপনি লিখে পাঠিয়ে দিন, আমরা চেষ্টা করব ঘটনাটা পড়বার, যদি বিশ্বাসযোগ্য হয়ে থাকে সেটি আপনার ভাগ্নের স্টোরি হলে আমাদের কোনো আপত্তি নেই। মশিউর রহমান আমাদের সাথে ঢাকা থেকে, রোশন কেরানীগঞ্জ থেকে, ইরফান এবং সুমন তিনি বলছেন ভাই ফিলিং টু মাচ ভয়, ওকে সো উই আর ফিলিং লাইক সাকসেসফুল। নরসিংদী থেকে বলছেন আমাদেরকে আমি তোমার নিউ ফ্রেন্ড, আমাকে হাই বলে দাও। শিফাত আমাদের সাথে রয়েছেন ফার্মগেট থেকে। আমি অ্যান্ড আমার ফ্রেন্ড ভৌতিক শুনছি এবং খুব ভয় লাগছে। জাহিদ হাসান তিনি আমাদের সাথে রয়েছেন। জয় কুমার দাস তিনি আমাদেরকে কমেন্ট করছেন, তিনি বলছেন যে রুমের লাইট অফ করে শুনছি। প্রতি মঙ্গলবার আমাদের সাথে জয়েন করবেন যারা এরকম ভূত প্রেমী রয়েছেন, তারা প্রত্যেকেই এবং বদলে যেতে পারে। নেক্সট উইক থেকে আমরা এটা রোববার করে ফেলতে পারি। সো আমাদের পেজে একটু কানেক্টেড থাকবেন প্লিজ। ইব্রাহিম ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন, এরকম করে রাসেল খেলখে থেকে আমাদের সাথে রয়েছেন, তানভীর থ্যাংকস চাঁদপুর থেকে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, এবং রাজীব গুলশান থেকে তিনি বলছেন ভালো লাগছে ভাই, থ্যাংক ইউ ভাই। মুজিবুর মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে শুনছেন এবং অনেকে মন্তব্য লিখছেন, তাদের যারা এরকম করে মন্তব্য লিখছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঠিক এই মুহূর্তে আমরা স্টোরি আরো শুনবো, বাট ফেসবুক মাধ্যমে যারা জয়েন করে আছেন তারা কিন্তু চাইলে ফেসবুকে জয়েন করতে পারেন। আরেকটি বার বলছি, সে অ্যাড্রেসটি facebook.com/bhutik90.8, সে অ্যাড্রেসে চলে যাবেন এবং সেখানে আমরা যে ভূতের পোস্টটি দিয়েছি সেই পোস্টে কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব সেই কমেন্টগুলো পড়ে নেবার জন্য। সো হিয়ার উই গো, আমরা শ্রোতার সেই স্টোরিগুলো আরেকবার তার কাছে ফিরে গিয়ে শুনতে চাই।
আমার নাম এস এম ইরান, আমি খুলনা থেকে বলছি। আমি নিয়মিত ভৌতিক অনুষ্ঠানের একজন শ্রোতা। আমার অনেক আগের একটা কথা বলতে যাচ্ছি। বন্ধুদের সঙ্গে একবার আমি খেলতে যাই ব্যাডমিন্টন, তখন আজান দিছে। এখন ওই বাগানে আমি শুনছি ভয় আছে, ছোটবেলা শুনে আসছি যে ওই বাগানে ভয় আছে। তা ব্যাডমিন্টন খেলতে খেলতে দেখলাম যে উপর থেকে পানি পড়তেছে গায়ে, একটু ভয় লাগলো। তারপরে দেখি কিছুক্ষণ পরে আবার গুঁড়ো মাটি পড়তেছে। তা আমার বন্ধুকে বললাম যে শুনছি তো এই বাগানে ভয় আছে, তা আমার তো মনে হচ্ছে এখানে থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি আমরা ব্যাডমিন্টনের নেটটা তাড়াহুড়া করে গুছিয়ে নিলাম, গুছিয়ে দৌড় মারতে গেছি। দুজনে মিলে দৌড় মারছি, দৌড় মারলে নেটটা হঠাৎ করে মানে কি পিছন থেকে কে ধরে টান দিছে। তখন আমার বুকে মানে ভয়তে মানে আমার পিছন দিকে যে আমি তাকাবো এই সাহসটা আমি পাচ্ছি না। পরে আমি পিছনে খুব সাহস করে পিছনের দিকে তাকাই, যাই কি আমার নেটটা একটা গাছের সঙ্গে বাইতে গেছে। তারপর ওটি ছাড়াই আমি আমি দৌড় মারলাম। সেই কথাটা আমার এখনো মনে পড়লে আমার মানে খুব ভয় লাগে। ছোটবেলায় পুকুরে যখন গোসল করতেছি আমরা বন্ধুদের সঙ্গে মিলে, গোসল করলে আমরা ডুব দিচ্ছি, ডুব দিয়ে পুকুরের থেকে মাটি নিয়ে একজনের গায়ে আর একজন ছুটছি। ছোড়ার পর হঠাৎ আমি দেখি আমার পায়ে যেন কি যেন একটা পেঁচাচ্ছে। তা আমি ভাবলাম যে মনে কোন পলিথিন কিংবা রশি টসি মনে পায়ে পেঁচায় যাচ্ছে। আমি ওইটাকে পা ঝাড়ি দিলাম, ঝাড়ি দিচ্ছি, তারপরে দেখি পা পেঁচাচ্ছে। শুনছি পুকুরটা বলে অনেক মানে দোষ আছে, অনেক বছর বছর একটা করে ছেলে ওই পুকুরের থেকে বলে নিয়ে ডুবে যায়। তারপরে আমার একটু ভয় লাগলো। তারপরে আমি পায়ে হঠাৎ করে হাত দিলাম, হাত দিয়ে দেখলাম যে জিনিসটা কি আসলে কি হচ্ছে। আমি ধরে দেখি মোটা একটা দুড়া সাপ। দুড়া সাপ দেখে আমি ভয় পাই, আমি অনেক দূরে জিনিসটা ছুঁড়ে ফেলে দিছি। ছুঁড়ে ফেলে দেওয়ার পর আমি দেখি জিনিসটা আমার দিকে আসতেছে। আমি তখন জোরে সাঁতার কাটলাম, সাঁতার কাটতেছি, কেটে আমি পাড়ের দিকে যাব। তারপরও দেখি জিনিসটা আমার পার সঙ্গে জড়ায় যাচ্ছে। তারপরে আরো জোরে সাঁতার কাটছি, কাটার পরে আমি পাড়ে উঠছি। উঠে বন্ধু বান্ধবরা ওই সাপটাকে মারার জন্য টিটটি ছুটতেছে, মারলে তারপর সাপটা দুইবার দেখলো। দেখার পরে সাপটাকে আমি আর দেখতে পারতেছি না। ওটাতে আমি খুব একটা ভয় পাইছিলাম, মানে মারাত্মক একটা ভয় যে এটি কি সাপ। কারণ প্রত্যেকটা প্রাণী মানুষকে কিন্তু ভয় পায়, মানুষকে ভয় পায় না এমন কোন প্রাণী নাই। যদি ওইটা যদি আমার মনে হয় ওটা অন্য কোন টাইপের একটা কিছু জিনিস হবে, কারণ আমি সাপটাকে ধরে যখন ছুঁড়ে ফেলে দিছি অনেক দূরে, সেই সাপটা আবার আমার দিকে রিটার্ন আসছে কেন, এটাই আমি ভয় পাইছি যে ওটা সাপ না, ওটা হয়তো অন্য কিছু হবে। যাওয়ার সুল ধরেছিল হয়তো, এটা আমার একটা ঘটনা।
শ্রোতা, রাত যত গভীর হচ্ছে তত বেশি ভূতের ঘটনা জমে উঠেছে। ঠিক কিছুক্ষণ পর কিন্তু আমরা এমন কিছু স্টোরি আপনাদেরকে শোনাব যে ঘটনাগুলো অনেক বেশি ভয়ঙ্কর। অনেকগুলো ঘটনা আমাদের সাথে রয়েছে এবং রয়েছে আমাদের ভৌতিক সাহিত্য, যেখানে আমরা একটি সাহিত্য থেকে কোন ঘটনা আপনাদেরকে পড়ে শোনাব এবং অবশ্যই একটি নাটকীয় ভঙ্গিমায়, যেটা আপনারা অনেক বেশি পছন্দ করে থাকেন। SMS মাধ্যম এবং ফেসবুক মাধ্যম দুটো মাধ্যমে এখনো আপনি জয়েন করে ফেলতে পারেন। যদি আপনি না জয়েন করে থাকেন, দেখবেন AR স্পেস আপনার নেম, স্পেস আপনার লোকেশন আর ডেট, কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আর যে কত কি মুহূর্তে আপনার সাথেই রয়েছি, রাত দুটো পর্যন্ত থাকবো। আর যারা ফেসবুকে জয়েন করছেন, facebook.com/এশিয়ান রেডিও, সেই ঠিকানায় তাদের মধ্যে আজকে আরিফুল হেয়ার, তিনি বলছেন, ভাই আমার অনেক বেশি ভয় লাগে, তাই কম শুনি এবং উত্তরা ফায়দাবাদ থেকে আপনি আমাদেরকে শুনছেন, থ্যাংক ইউ আমাদের সাথে থাকবার জন্য। রয়েছেন আমাদের সাথে তারেক জামিল, তিনি বলছেন, আজকে তোমাদেরকে প্রথম মেসেজ করেছি। ওকে। রয়েছেন আমাদের সাথে মুস্তাফিজুল, তিনি পাবনা থেকে আমাদেরকে শুনছেন। রয়েছেন ফাহিম। ওকে, এসকে স্বাধীন খান আমাদের সাথে রয়েছেন, আমার কাছে কিছু ঘটনা রয়েছে, আপনি সেই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন। অন্তর খান আমাদের সাথে রয়েছেন ঠিক এই মুহূর্তে, তিনি বলছেন হেভি ভয় লাগছে। ফাহিম রয়েছেন আমাদের সাথে ঠিক এই মুহূর্তে, রেজাউল করিয়েন, তিনি ঢাকা পলিটেকনিক্যাল হল থেকে শুনছেন এবং অনেক বেশি ভয় লাগছে। তিনি বলছেন যে ধন্যবাদ কনক ভাই, যারা ফেসবুকে আমাদেরকে শুনছেন তারা শেয়ার দিন পোস্টটি, আমরা চাই সবার কাছে এটা ছড়িয়ে যাক। এমডি মেহেদি হাসান রুমন, তিনি বলছেন কেরানীগঞ্জ থেকে শুনছি ফার্স্ট টাইম, SMS করলাম আপনাদের কাছে মুস্তাফিজুর টু। আচ্ছা, ওয়াই টু আই ডোন্ট নো, বাট আপনি তারপরে বলছেন যে মুস্তাফিজুর টু। আপনি বলছেন ভাই আমি পাবনা থেকে আপনাদেরকে শুনছি এবং আপনি ভয় পেতে চাইলে বেস্ট হরর শো এরকম আপনি কিছু একটা বলেছেন। আর রয়েছেন মোহাম্মদপুর থেকে সবুজ, তিনি বলছেন নাইস স্টোরি কনক ভাইয়া। ওকে, রয়েছেন আমাদের সাথে নাসির উদ্দিন শিমুল, তিনি বলছেন ভৌতিক শুনছি এবং আপনি বলছেন যে নকল থেকে অনেক বেশি ভয় এবং নকলা থেকে আপনি আমাদেরকে শুনছেন অনেক বেশি ভয় লাগছে এরকম কিছু একটা। আর রয়েছেন আমাদের সাথে সেলিম খান, তিনি বলছেন সুদূর জামালপুর থেকে আপনি সাথেই রয়েছেন এবং খুব ভয় লাগছে আপনার কাছে। রুবেল আহমেদ, তিনি বলছেন আসসালামু আলাইকুম, জানি সব সময় ভালো থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না। আমি রুবেল, রামপুরা থেকে একজন কবিরাজ, এই জিন ভূত নিয়ে কাজ করি এবং আমি থাকি টাঙ্গাইলে, এখন ঢাকায় বেড়াতে এসেছেন। আপনি আমার অনেক ঘটনা জানি যা আপনার সাথে হয়েছে বাস্তব ঘটনা, আমি চাই আপনার সাথে দেখা করে ঘটনাগুলো বলতে, আশা করি আমাকে একবার বলার সুযোগ দিলে সবাই জিন ভূতের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে ও কারো কোনো সমস্যা থাকলে এরকম কিছু একটা আপনি বলেছেন। অলরাইট, রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে চীনের একজন স্পেশাল মানুষ, রয়েছেন তানভীর রেদওয়ান, তিনি আজকে 2 মাস পর আপনি ভৌতিক শুনছেন এবং ভালো লাগছে। অভি হোসলান আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন ভৌতিক তার রক অ্যান্ড কনক ভাই, শেষ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ। কথা শত্রু রয়েছেন আমাদের সাথে, রয়েছেন রব্বি, ফাহিম রয়েছেন আমাদের সাথে, কে স্বাধীন খান, তিনি আকাউরা থেকে আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। SMS মাধ্যমে অনেকে জয়েন করে আছেন, 2323 এই নাম্বারে আপনি জয়েন করতে চাইলে আর লিখে স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন কথাবার্তা সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। লাঞ্ছিত সোলমাইত নতুন বাজার থেকে আমাদেরকে শুনছেন এবং উত্তরা থেকে আমাদেরকে শুনছেন, নলভোগের কাদের ভয় লাগছে বাট আরো ভয়ের কিছু শুনতে চাচ্ছেন আপনি। ফিরোজ আমাদেরকে মানিকগঞ্জ থেকে, তিনি বলছেন যে গুড। আশিক ইসলাম, তিনি বলছেন ভৌতিকের নিউ ফ্রেন্ড জুয়েল আমাদের সাথে শুনছেন এই মুহূর্তে সায়দাবাদ থেকে। এই মুহূর্তে চলে যেতে পারে যায় নেক্সট স্টোরিতে।
আমার সালাম নিবেন, আমি শাকিল বলছি নরসিংদী থেকে।
এখন যে ঘটনাটি বলবো তা ঘটে গেছে আমার নানুর সাথে। ঘটনাটি হলো 2015 সালের। তো আমার নানু একদিন বাথরুমে গেছে, যাচ্ছে গিয়ে আমাকে ডাকতেছে, শাকিল শাকিল দেখ বাথরুমের ভিতরে জানি কে দাঁড়ায় রয়েছে। তো আমি সাথে সাথে যাই, গিয়ে দেখি কেউই নেই, শুধু নানুই বলছে দেখ শাকিল ওই বাথরুমের ওই কোনায় কে যেন দাঁড়ায় রয়েছে। তো আমি দেখি কেউই নাই। তো নানু এটাই বলে অজ্ঞান হয়ে যায়। তো আমি নানু অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমি খুব নানু দেখে ভয় পেয়ে যাই, কি হলো হঠাৎ করে নানু অজ্ঞান হয়ে গেল। তো আমি সবাইকে ডাক দিই, ডাক দেওয়ার পরে সবাই আসে, পরে নানুকে বাথরুম থেকে বাইর করি, বের করার পরে নানুকে পানি মনে দিয়ে নানুর জ্ঞান ফিরাই। জ্ঞান ফেরানোর পরে দেখি নানুর খুব জ্বর আসছে, শরীরে জ্বর আসছে, এমনকি জ্বর আসে প্রচন্ড জ্বর আসাতে নাকি কিসের কারণে সেটাও জানি না, মানে আমাদের কাউকে চিন্তা আছে না। যেই নানুর সামনে যাই তাকেই বলে তুমি কি, তুই আমার সামনে থেকে যা। পরে দেখলাম আমার সহ্য না, যেই যাক আমি যাই, নানুর ছেলে যাক, যেই যাক নানু কাউকে চিনতে পারছিল না। তো নানুকে এই অবস্থা দেখে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়। ইমার্জেন্সি ডাক্তার দেখানোর পর রাতে তাকে বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার পরে রাতে তার খুব জ্বর আসে। তো পরের দিন আমরা নানুর কাছে যাই, নানু জানি শুধু কিসের খালি মানে টয়লেটের সামনের দিকে তাকায় থাকে, টয়লেটের সামনে জানি কি কি জানি দেখে, শুধু তাকায় থাকে টয়লেটের সামনে, আর শুধু টয়লেটে যেতে চায়। আর টয়লেটে গেলে এক ঘন্টা দেড় ঘন্টা নানু চায় না বেড়ে দিয়ে, কেন জানি সে শুধু বলে যে টয়লেটে আমার ভালো লাগে। কিন্তু কেন সেটা আঙুল আর বলে না, যদি আমরা জিজ্ঞেস করি আমাদের উপর রাগ দেখায় এবং আমাদের বোকাঝোকা করে। তো এইভাবে কতদিন রাখার পর ডাক্তার বলে ওনার তো কোনো সমস্যাই নাই, ওনাকে আপনার বাড়ি নিয়ে যেতে পারেন। তো আমরা বাড়িতে আনি, বাড়িতে আনার পরে এক মহিলা আর কি হসপিটাল থেকে দেখে বলে যে ওনার তো এমন কোন সমস্যা নাই, আপনার এক কাজ করুন ওনাকে একটা কবিরাজ দেখান। তো আমরা বাসায় আন না, আমাদের চেনা ভালো পরিচিত একজন কবিরাজ তাকে দেখাই, সে দেখে নানিকে দেখে পানি পোড়া দেয় এবং তাবিজ দেয়। তো তাবিজ দেওয়ার পরে নানি আপাতত এখন ভালো। পরে নানু ভালো হওয়ার পরে আমরা তাকে জিজ্ঞেস করি যে নানু যে আপনি বারবার টয়লেটে যেতে চান আর ওই টয়লেটে যে আসতে চান না, আর টয়লেটে গিয়ে আপনি কি দেখছিলেন? তো নানু ভালো আমাদের বলে যে টয়লেটে যখন আমি যাই তখন দেখলাম যে উপরে ঝর্ণা থাকে, ওই ঝর্ণা ছাইরা একটা কালো চুল, বড় কোঁকড়া চুল, কোঁকড়া চুল যেমন কালী আছে না দেব দেবী হিন্দু পূজা যে কালী, কালীর মতো চোখের নিচে মানে চোখের ভিতরে লাল আগুন জ্বলতেছে আর জিব্বাটা বাইর করে জিব্বাটা কামড় দেওয়ানো। তো এটা আমার দিকে তাকায় হাসতেছে, হা 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 করে। তো এটা দেখে আমি ওই জায়গায় অজ্ঞান হয়ে যাই। তো আমার নানুর কাছ থেকে এটা শোনার পরে পরে আমরা ওই বাথরুম মনে করেন ওই বাথরুমে তারপর থেকে ইউজ করি না, আর নানুকে ওই বাথরুমে আর পাঠাই না। তারপরে কবিরা যাই না, ওই বাথরুমটা আমরা বন্ধ করাইছি। তো এখন থেকে ওই বাথরুম আবার ইউজ করা যায়।
ঘটনা আমরা সরে ফেললাম এবং এরকম ঘটনা যাদের কাছে আছে তাদের কাছে বলবো ঘটনা দেখে ফেলুন এবং আমাদেরকে পাঠিয়ে দিন facebook.com/photik90.8 এই পেজে। আর যদি ঘটনা এভাবে ঠিক দেখে পাঠাতে না চান তাহলে তার মতো করে রেকর্ড করে পাঠাতে পারেন। রেকর্ড করবার জন্য অবশ্যই আপনার স্মার্টফোনটি ব্যবহার করুন এবং সেটি ইমেইল করে দিন আমাদেরকে photik90.8@gmail.com PHOUTIK হচ্ছে ভৌতিকের বাটন। রানা বাপ্পি আমাদের সাথে রয়েছেন, তিনি মানিকগঞ্জ থেকে বলছেন কনক ভাই প্রথম SMS করলাম। রয়েছেন আমাদের সাথে, লাস্ট পর্যন্ত থাকবো বাট প্লিজ SMS-টা একটু পড়বেন। অলরাইট, আপনার নামটা অবশ্যই বলবেন। পারভেজ লালবাগ থেকে SMS করেছেন। SM সুজন তিনি বলছেন গাজীপুর থেকে, ভাই খুব ভালো লাগছে অ্যান্ড ভয় লাগছে আপনাকে এরকম কিছু একটা আপনি বলেছেন, সো ভালো লাগুক সেটাই চাই এবং সেই সাথে ভয়টাও লাগুক। রয়েছেন সেলিম মাহমুদ কোনাবাড়ি থেকে, আমার কাছে একটা শ্মশানের স্টোরি রয়েছে, আপনাকে আমরা বলবো যে সেই শ্মশানের স্টোরিটা লিখে আমাদেরকে পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করবো সেটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য প্ল্যাটফর্মে, যারা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনে থাকেন বা সবসময় শুনে থাকেন তারা প্রত্যেকে যাতে আমাদের এই ঘটনাগুলো এনজয় করতে পারেন। আপনি সেই ঘটনাটা লিখুন এবং সেটি পাঠিয়ে দিন আমাদেরকে facebook.com/photik90.8 এর পেজে। যদি চান রেকর্ড করে পাঠাবেন তাহলে রেকর্ড করতে হবে ভৌতিক 90.8@gmail.com এর পেজ, যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে। মাসুদ রয়েছেন আমাদের সাথে মিরপুর থেকে, ভালো লাগছে SMS পড়তে বলেছেন আপনি। গালিব নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে ঠিক এই মুহূর্তে রয়েছেন। সোহেল শেখ রয়েছেন আমাদের সাথে, অনেকদিন পরে আপনি শুনছেন। মাসুদ মিরপুর থেকে বলেছেন যে ভয় লাগছে। আসাদ ধানমন্ডি থেকে আমাদের সাথে রয়েছেন, ভাই নিউ ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি আপনাকে। সজীব তিনি বলছেন, আমি ক্লাস নাইনে পড়ি, আমি স্কুলে গিয়েছিলাম, তখন ছিল 7:30 AM। আমি তখন স্কুলে গিয়ে দেখি যে আমি একটি হন্টেড প্লেসে এসে গেছি। তখন দেখি যে একজন হোয়াইট, এবং এর কথাগুলো আসেনি, এর পরে হয়তো কিছু একটা আপনার সাথে ঘটেছি। কোন হোয়াইট ড্রেস পরা কোন মানুষকে হয়তো দেখেছেন, যিনি কিনা বৃদ্ধ, কিংবা এমন হতে পারে হোয়াইট সাদা ড্রেস পরা কোনো মুরব্বীকে দেখেছেন, কিংবা দেখেছেন কোনো হুজুরকে, বা এরকম শুধু হোয়াইট ড্রেস পরা একটা অপায়ব দেখেছেন যেখানে ভেতরে মানুষ ছিল না। এমনটা হয় প্রিয় শ্রোতা বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আপনি যেখানে আছেন এমনও হতে পারে আপনার আশেপাশে এমন কিছু একটা রয়েছে যার অস্তিত্ব আপনি টের পান কিংবা না পান, আপনাকে খেয়াল করে যাচ্ছে, দেখে যাচ্ছে সেই অবয়ব ছায়াটি, অদৃশ্য ছায়াটি। শ্রোতা স্টুডিওর ঘড়ি বলছে ঠিক রাত 1:20। আনাম আমাদের সাথেই রয়েছেন, দুটো পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। রয়েছেন উত্তরা থেকে ফিরোজ, রয়েছেন আমাদের সাথে মানিকগঞ্জ থেকে, তিনি গুড বলছেন। আশিক ইসলাম তিনি বলছেন ভৌতিকের আর নিউ ফ্রেন্ড, এরকম করে অনেকেই জয়েন করেছেন। এই মুহূর্তে আমরা আরেকটা স্টোরি শুনব, শ্রোতাদের স্টোরি, এবং এরপর আরেকটা গল্প, এরপর আমরা ফিরে যাব ভৌতিক সাহিত্যে। সো হিয়ার উই গো অ্যান্ড এনজয়।
Bhautik 90.8
ভাইয়া আমার সালাম নেবেন, আমি শাকিল বলছি নরসিংদী থেকে। এটা আমার তৃতীয় ঘটনা। ঘটনাটি ঘটে গেছে আমার এক বড় ভাইয়ের সাথে। ঘটনাটি ঘটে গেছে 2013 সালের দিকে। তা আমার এক বড় ভাই তার গার্লফ্রেন্ডের সাথে প্রায় অনেক রাত পর্যন্ত কথা বলতো। প্রায় রাত 2-3 বেজে গেল সে বলতে পারতো না, সে সারা রাত প্রায় সময় সারা রাত কথা বলতো। তো একদিন কথা বলতে বলতে রাত তখন বেজে গেল 3, সে কথা বলতে বলতে গোরস্থানে পৌঁছে গেল, কিন্তু সে বুঝতে পারলো না যে সে গোরস্থানে চলে গেছে। তো সে হঠাৎ খেয়াল করলো যে সে গোরস্থানে, তো সে ফোন রাখিয়া সে পিছে মানে চলে আসবে। তখন দেখতো যে গাড় ফিরে আসে যে তার সামনের দিকে আর কি, সামনের দিকে কে জানি কোকায় কোকায় কান্না করতেছে গোরস্থানে কবরের পাশে। তো সে কাজ করলো, সে আবার ঘুরে দেখলো যে কে কান্না করে। তো ঘুরে সে দেখলো যে এক ছোট সাদা কাপড় পরা, অন্ধকারের ভিতরে সাদা কাপড়, যেমন অন্ধকারের ভিতরে কোন সাদা কিছু থাকলে যেরকম উজ্জ্বল মনে হয় ঠিক এরকম, অন্ধকারের ভিতরে সাদা কাপড় পরা ছোট একটি মেয়ে বসে কান্না করতেছে। তার আবার একটু সাহস বেশি ছিল, তাই সে সামনে গিয়ে জিজ্ঞেস করলো যে তুমি কান্না করতেছো কেন, আর এত রাতে তুমি এখানে কি করো। তো একটা কথা বলে রাখা বলো যে আমার বড় ভাইয়ের ফোনটা তখন আবার বন্ধ হয়ে গেছিল। ফোন রাখছিল যে তখন আর হাতে টিপে রাখা ফোন বন্ধ হয়ে যায়। মেয়েরে এভাবে 3 জিজ্ঞেস করলো যে তুমি এত রাতে কান্না করতেছো কে, আর এইখানে কি করো, তো তুমি এত ছোট মেয়ে এখানে কি করো। তো মেয়েটা কিছুই বললো না। হঠাৎ মেয়েটা তার দিকে তাকায়া বলে যে আমি তোর আশায় ছিলাম। তো আমার বড় ভাই মেয়েটার দিকে তাকায়া যা দেখলো যে মেয়েটার চোখ নাই, আর চোখ নাই, মেয়েটার চুলগুলা অনেক লম্বা, চোখ নাই, চোখের ভিতরে যে মনি থাকে ওটাও নাই। তো তা দেখে আমার ভাইয়া মানে কি করব বুঝতেছিল না, সে পকেট থেকে মোবাইল বাইর করবো না, বা তার হাতে কোনো টর্চ বা লাইট জাতীয় কিছু ছিল না। তো এটা ওই ছোট মেয়েটা এটাই বলে দাঁড়ায় গেল। তো আমার ভাইয়ের প্রায় 1-2 পেছে মেয়েটা। তো আমার বড় ভাই কি করলো, ঘুরা যে দৌড় দিবে সেটাও পারতেছে না, তো সামনে থেকে লড়বো সেটাও পারতেছে না। তো জায়গায় দাঁড়ায় দোয়া পড়তেছে। দোয়া পরে হঠাৎ কি করলো, যে অবস্থা ছিল ওই অবস্থায় ঘুরাই দিল দৌড় দিতেই কিছুক্ষণ যাওয়ার পরে দেখে যে ওই মেয়েটাই আবার সামনে দাঁড়ায় রয়েছে, এবং ওই মেয়েটার মধ্যে আরেকটি মেয়ে, দুইটা মেয়ে আমার ভাইয়াকে পুরা ঘিরে ফেলছে। তো আমার ভাইয়া এইসব দেখে ওই জায়গায় অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে তখন ভাইয়ার জ্ঞান ফিরে, তখন দেখে যে ভাইয়া তার নিজ বাসায় বিছানায় শুয়ে আছে। তার আব্বু আম্মু তাকে জিজ্ঞেস করছে যে তুই এত রাতে গোরস্থান কি করতে গেছিলি? তো আমার ভাইয়া আর বলতে পারে না যে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে ওইখানে পুষাই গেছিল। তো আমার ভাইয়া বললো না এমনি গেছিলাম, তো মন ভালো লাগছিল না তাই ওই জায়গায় বসে গেছিলাম। তখন তার আব্বু আম্মু বলতেছে যে ওইখানে তো যাওয়া ঠিক না, কারণ ওইখানে একটা ছোট্ট মেয়ে কবর দেওয়া হয়েছে নতুন করে, সে নাকি ফাঁসি দিয়ে মারা গেছে। তার আব্বু আম্মুর অত্যাচারে সহ্য না করে, সৎ আম্মু ছিল, সহ্য না করে তারপরে ফাঁসি দিয়ে মারা গেছে, পরে ওই গোরস্থানে কবর দেওয়া হয়েছে। তো এটা শুনে মনির ভাই কিছুটা চমকে গেল যে, তারপর তাদের আমার ভাই তাদের আম্মুর মুখে শুননা কিছু আর না বললেই তাদের উঠে চলে যায়। তারপর আমার বড় ভাই যার কাছে ঘটনা শুনছি, সে তার প্রায় এক সপ্তাহের মতো জ্বর ছিল। তারপর কবিরাজের দেখাইছে, কবিরাজ তাবিজ দিছে, আপাতত আমার ভাই এখন সুস্থ, কিন্তু আমার ভাই আর ওই গোরস্থানে যায় না। তো ভাইয়া এই ছিল আমার ঘটনা, প্লিজ শেয়ার করবেন, আমি আর আপনাদের ঘটনা পাঠাবো। আমার নিজের সাথে অনেক ঘটনা ঘটে গেছে যা এখন আমি অনেক কিছু ফিল করি। ভাই সবাই ভালো থাকবেন।
আপনার নিজের সাথে ঘটে যাওয়া যে ঘটনাগুলো রয়েছে সেই ঘটনাগুলো দ্রুত লিখে রেকর্ড করে পাঠিয়ে দিন, আমরা চেষ্টা করব সবার সামনে ভৌতিকের প্ল্যাটফর্মের মাধ্যমে উপস্থাপন করবার জন্য। এ আর স্পেস নেম অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটা। আর যে কোনো কি মুহূর্তে আপনার সাথেই রয়েছি ভৌতিক 90.8 নিয়ে। অনেক বন্ধু শুনছেন রাজ্যকে আমাদেরকে এবং SMS মাধ্যমে জয়েন করেছেন। এমডি আশিক ইসলাম ফায়দাবাদ উত্তরা থেকে আমাদেরকে SMS করেছেন। শামীম মিরপুর 11 থেকে তিনি আমাদের সাথে রয়েছেন। কারিমা রয়েছেন মিরপুর 14 থেকে। শুরুর হাসিটা খুব বেশি ভালো লাগে এবং খুব বেশি ভয়ঙ্কর লাগে আমার কাছে স্পেশালি। শরীফ রয়েছেন আমাদের সাথে। ওমর ফারুক দিনাজপুর থেকে, আমি দুটো পর্যন্ত শুনব, বর্তমানে মেঘের ঘাটে আছে আর SMSটা পড়বেন অবশ্যই। রয়েছেন এস এম সুজন আমাদের সাথে এই মুহূর্তে। শান্ত গাজীপুর থেকে শুনছেন এবং ভৌতিক এত ভয় লাগে কেন, খুব বেশি ভয় লাগছে। মাসুদ রয়েছেন আলবাগ থেকে। কনক ভাই আমার কাছে একটি ঘটনা আছে জানাতে চাই, যদি ঘটনা জানাতে চান তাহলে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে facebook.com/ভৌতিক 90.8 FM যে পেজটি রয়েছে সেই পেজে। আর যদি রেকর্ড করে পাঠাতে চান তাহলে ভৌতিক 90.8@gmail.com সেই ঠিকানায় লিখে পাঠিয়ে দিন, আমরা চেষ্টা করব সেই ঘটনাটি অন এয়ার করবার জন্য। ফিরোজ মানিকগঞ্জ থেকে তিনি বলছেন ভেরি গুড, আর আমি প্রথম শুনছি। মোরসালিন আমাদের সাথে SMS করেছেন, SMS মাধ্যমে তিনি বলছেন যে শুনছেন ভালো লাগছে। জয় কুমার আমাদের সাথে রয়েছেন সাভার হেমায়তপুর থেকে। ভাই আমি রেগুলার লিসনার অফ ভৌতিক অ্যান্ড ভৌতিক ইজ রিয়েলি ডিফারেন্ট। অলরাইট, থ্যাংক ইউ। শরীফ রয়েছেন আমাদের সাথে বাসাপুর থেকে। লাস্ট ভয়েস রেকর্ডটা একটু বিলো স্ট্যান্ডার্ড ছিল, সেটা আমার মনে হয় যারা রেকর্ড গুলো একটু পাঠান তার একটু ভালো জায়গায় গিয়ে ভালো একটা সেল ফোনে পাঠানোর চেষ্টা করবেন, কারণ আপনার ঘটনাটা একটা রেডিওতে অনিয়ার হচ্ছে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। ইমন আহমেদ আমাদের সাথে রয়েছেন, মামুন তার নাম, তিনি বলছেন কনক ভাই রূপগঞ্জ থেকে, আমি ও আকাশ তোমাদের শুনছি। আমার পাশের বাসায় একটা পুরনো সাকুর রয়েছে, সেখানে বসে শুনছি তবুও ভয় পাচ্ছি না। অলরাইট, রয়েছেন আমাদের সাথে সাইফুল ইসলাম সুমন, তিনি বলছেন আমার অফিসের তিন ফ্রেন্ড একসাথে শুনছি, আমার অনেক ফ্রেন্ডকে বলেছি আপনাদের শোটা শুনে, অলরেডি অনেকেই শুনছে, আর সবাইকে ওয়েলকাম করবেন, সবাইকে স্বাগতম জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM ভৌতিক 90.8 FM। রোশন এগেইন আমাদের সাথে, এসকে জুনায়েদ সাজ্জাদ হোসেন তিনি বিনোদপুর রাজবাড়ি থেকে আমাদেরকে কমেন্ট করেছেন ঠিক এই মুহূর্তে আমাদেরকে। রুবেল আহমেদ তিনি বলছেন ভয় পাচ্ছি না, একটু পর আরো ভয়ঙ্কর ঘটনা রয়েছে যে ঘটনাগুলো আপনাকে ভয় পাইয়ে দিবে। অলিন হাসান রাজ আমাদেরকে কমেন্ট করেছেন। আশা মনি তিনি বলছেন আমাদেরকে কেরানীগঞ্জ থেকে, আবারও ফিরে আসলাম, অনেক মিস করেছি ভৌতিককে। শাকিব আল হাসান মাসুদ আমাদের সাথে রয়েছেন, তিনি বলছেন সালাম জানিয়েছেন তিনি আমাদেরকে। আকবর ম্যাক্স তিনি বলছেন আমাদেরকে, আমি তোমাদেরকে শুনছি, তোমার ভয়েস হরিবল, এরকম কিছু একটা ঘটনা রয়েছে আপনার কাছে, আপনি ঘটনাগুলো রেকর্ড করে পাঠিয়ে দিন। ভৌতিকের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে, এবং সেই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক90.8@gmail.com। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। সো এই মুহূর্তে আমরা চলে যাব নেক্সট স্টোরিতে, এরপর আর একটা স্টোরি, দেন আমরা চলে যাব ভৌতিক সাহিত্যে।
আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি আর এস রুকন হোসেন। রাত ঠিক ১২টা, আপনি একা একা হাঁটছেন রাস্তা, শীতের রাত, চারিদিকে ঘন কুয়াশা, মাঝে মধ্যে কুকুরে ভয়ঙ্কর আত্মনাদ। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটা কালো বিড়াল বেরিয়ে আপনার সামনে এসে দাঁড়াল, তখন আপনি কি করবেন? অথবা কালো বিড়ালটা আস্তে আস্তে বড় হয়ে বিকৃত আকৃতির মানুষ খেকো জানোয়ার হয়ে সাদা দোয়ার মতো আপনাকে নিয়ে মিলিয়ে গেল তার কাঙ্ক্ষিত স্পটে? আপনাকে তিন চারজন জানোয়ার ছিঁড়ে ছিঁড়ে জীবন্ত অবস্থায় হাত পা টেনে হিঁচড়ে খাচ্ছে, আপনার মাথার মগজ বের হয়ে পড়ছে, জুড়ে জুড়ে চেঁচিয়ে বললেন, আমাকে কেউ বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কিন্তু আপনার কথা কেউ শুনতে পেল না। ওই জানোয়ারগুলো আপনাকে নিঃশংসভাবে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আপনার বুকের ভেতর কলিজা, হৃদয়, নাড়ি, ভুঁড়ি, কিডনি সবকিছু খেয়ে ফেলছে। তাজা রক্তগুলো পানির মতো গেলে গেলে খাচ্ছে। আপনি আর এই পৃথিবীতে বেঁচে নেই, আপনার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ভাইয়া আমার সাথে স্বপ্নের মধ্যে এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। আমি রাতে ঘুমিয়েছি আমার নিজের বাসায়, কিন্তু আমি যখন ঘুম থেকে উঠে দেখি রাস্তার পাশে জঙ্গলে পড়ে আছি। আমি জানি না আমার সাথে কি হয়েছিল। তারপর জানা যায় আমাকে কালো জাদু করা হয়েছে। আমি এখন খুব ভালো আছি। ভাইয়া যদি ভালো লাগে তাহলে আমার এই ঘটনাটি পড়ে শোনাবেন।
আমরা জানলাম আপনার সাথে এই ঘটনাটা ঘটেছে, যাদের সাথে এরকম ঘটনা ঘটেছে স্বপ্নেও সেটা ঘটতে পারে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট ঘটনা। স্বপ্ন আমাদেরকে অনেক সময় ঘুমোতে দেয় না, সেটা বাস্তবটাকে পূরণ করবার জন্য হোক, কিংবা ভয়ঙ্কর কিছু অনুভূতি থেকে দূরে থাকবার জন্য হলেও হোক না কেন, যদি সেই স্বপ্নের মধ্যে হরর ফ্লেভার থেকে থাকে, সে স্বপ্নের কথাবার্তাগুলো লিখেই আমাদেরকে পাঠিয়ে দিন। 2323 নাম্বারটা খোলা রয়েছে, এই মুহূর্তে SMS করতে চাইলে SMS করবেন। আর যারা ঘটনা লিখতে চান তারা facebook.com/photic90.8 সেই পেজে আমাদেরকে ঘটনা লিখবেন। নানজিবা আমাদেরকে SMS করেছেন মিরপুর 14 থেকে, ভালো লাগলো কাহিনীটা। MD আশিক ইসলাম রয়েছেন ফায়দাবাদ থেকে, উত্তরা থেকে, আপনার ভয়েসটা অনেক বেশি জোস। আর ভৌতিক, আপনার ভৌতিকও অনেক বেশি জোস রয়েছেন। রাজীব গুলশান থেকে, ভাই SMSটা পড়ো, আমার অনেক বেশি ভয় করছে, আমরা আপনার সাথেই রয়েছি, সো ভয় পাবার কোনো কিছু নেই, যা কিছু শুনছি আমরা সবকিছুই কালটা কারোর সাথে ঘটে গেছে, আপনার সাথে এই মুহূর্তে ঘটবে এমন কোনো কথা নেই। আপনার মাইন্ডটাকে আপনি সেট করে নিন যে নাথিং ইজ হ্যাপেনিং। শামীম রয়েছেন মিরপুর 11 থেকে, প্লিজ কন্টিনিউ দিস শো। রনি মিরপুর থেকে বলছেন, মিরপুর প্যারিস রোড থেকে আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। মশিউর লালমনির হাট থেকে বলছেন যে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। জেমি রয়েছেন আমাদের সাথে মিরপুর থেকে, ভাই আমি খুব ভীতু, সো স্টোরি রেকর্ড করতেছি, সকালে সবাইকে শুনবো, আজকে আম্মুর পাশে শুয়ে রয়েছে, অবশ্যই আপনি সকাল সকাল শুনবেন। রাতে যদি শুনতে আপনি ভয় পান, এবং যারা ভয় পান ভূতের গল্প শুনতে, তাদেরকে বলবো আমাদেরকে টিউন না করে থাকাটাই ভালো হবে আপনাদের জন্য। আমি রয়েছেন সিরাজগঞ্জ থেকে, ভৌতিক FM আমার হেভি লাগে। আর ঢাকা থেকে আমাদেরকে ইমন খান টেক্সট করেছেন, রয়েছেন আব্দুল কাদির জিলানি চাঁদপুর থেকে, ভাইজান ঘুম আসে না এবং অনেক বেশি ভয় লাগে। সায়রা উত্তরা থেকে আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন যে প্রো ভয়ে জমে যাচ্ছি, কালকের মতো একটা ওয়েদার হলে আরো বেশি ভালো লাগতো, আমি স্টোরি শেয়ার করতে চাই কিভাবে করব কালকের মতো। আই মিন আপনি রেইনি একটা ওয়েদারের কথা বলেছেন, কালকে যেরকম ঝুম বৃষ্টি ছিল যেটা আমরা এই মুহূর্তে খুব বেশি মিস করছি। যদি স্টোরি শেয়ার করতে চান সেই স্টোরিটা লিখে পাঠিয়ে দিতে হবে ভৌতিক 90.8@gmail.com। এখানে মূলত আপনি রেকর্ড করে পাঠাবেন যে ইমেল অ্যাড্রেসটি ঠিক এই মুহূর্তে বললাম। আর যদি চান ইমেলের মধ্যে না, আপনি লিখে পাঠাতে চান, তাহলে facebook.com/bhautik90.8 এর অ্যাড্রেসে পাঠাবেন, আমরা চেষ্টা করবো সেই ঘটনাটা পড়ে শুনবার জন্য। সায়দা রয়েছেন গাইবান্ধা থেকে, ভাই আমার মেসেজটা পড়বেন, এবং ভৌতিক স্টোরি রয়েছে লিখে পাঠিয়ে দিন। MD কবির হোসেন রয়েছেন ঢাকা কলেজ থেকে, প্লিজ SMS করতে হবে, মোশাররফ রয়েছেন, জিসান রয়েছেন আমাদের সাথে, অনেক ভয় পাচ্ছি। এম জে আজম বাসাবৌ থেকে বলছেন, আসসালামু আলাইকুম ভাই, আমি আর আমার মাকসুদা ফুপি একসাথে শুনছি, খুব ভয় বা এরকম কিছু একটা পরবর্তীতে আপনি লিখেছেন। রয়েছেন মুনিয়া নরসিংদী থেকে, এ মুহূর্তে আর একটা স্টোরি শুনবো এবং এরপর পর কিন্তু আমরা চলে যাচ্ছি আমাদের সেই বহু প্রত্যাশিত সেগমেন্টে। সো একটু ওয়েট করতে হবে আর আমাদের সাথেই থাকতে হবে, লিখতে হবে 2323 এই নাম্বারে।
আসসালামু আলাইকুম, আমি জীবন পাবনা থেকে লিখছি, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। সত্যি কথা বলতে ভাইয়া, আমি ভূত বিশ্বাস করি না, তবে জিন বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফে জিনের অস্তিত্বের কথা বলেছেন। তাই যারা মনে করেন জিন নেই তাদের ইমান থাকবে না, তাই আমি জিনকে বিশ্বাস করি। এবার ঘটনা শেয়ার করছি। ঘটনাটি আমার সাথে ঘটা, সেদিন ছিল শবে বরাতের রাত, তাই যথারীতি প্রতি বছরের মতো এবারও আমরা কয়েক ফ্রেন্ড মিলে মসজিদে সারা রাত থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা ঈশার নামাজ পড়ে সবাই বাড়ি এসে খাওয়া দাওয়া করে আবারও মসজিদের দিকে চলে গেলাম। তারপর সবাই যে যার মতো করে নামাজ পড়তে লাগলাম। রাত প্রায় 12টা পর্যন্ত নামাজ পড়লাম, তারপর ঘুমে ঝোল আসছে দেখে একটু ঘুরতে বের হলাম। আমরা মোট পাঁচজন ছিলাম। তখন আমাদের মধ্যে থেকে আশাদুল বলে উঠল, চল কবর জিয়ারত করে আসি। তখন সবাই বললাম, ঠিক আছে চল। আমরা সবাই কবরস্থানে গিয়ে মোনাজাত করছি। মোনাজাত করছিল আশাদুল, কারণ ও একটু হুজুর টাইপের ছিল, তাই ওর সাথে আমরা মোনাজাত করছিলাম। মোনাজাত করার সময় আমি ছিলাম সবার পেছনে। হঠাৎ পেছন থেকে কে যেন আমার কাঁধে হাত রাখল। পেছনে ফিরে দেখি আমার বন্ধু রাশেদ। ওকে দেখে আমি বললাম, কিরে তুই এখানে কখন এলি, তুই তো আমাদের সাথে আসিস নি। তখন ও বলল, আমি অনেক আগে এসেছি। তারপর ও বলল, চল তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, কি দেখাবি? ওদের ডাকতেই তখন ও বলল, ওরা মোনাজাত করছে, করুক তুই আয়। তখন ও আমাকে একটা কবরের কাছে নিয়ে গেল আর বলল, এখানে একটু মোনাজাত কর। আমি বললাম, কেন, এটা কার কবর? তখন ও বলল, আমার। তখন আমার শরীরে একটা ঠান্ডা শিহরণ বয়ে গেল। আমার মনে পড়ল, রাশেদ তো 3 মাস আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, তাহলে আমি কার সাথে এলাম? ভয়ে আমি আশাদুলকে ডাকছিলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি পাথর হয়ে গেছিলাম। তখন রাশেদ বলল, বন্ধু ভয় পাস না, তোর কোনো ক্ষতি করব না। আমার না এখানে খুব কষ্ট হচ্ছে, একটু দোয়া কর না বন্ধু, যাতে আমার আজাব কম হয়। তুই তো নামাজ পড়িস, আমি তো কখনো নামাজ পড়িনি, তাই হয়তো আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিচ্ছে। আমি কিছু বলতে পারছিলাম না, মূর্তির মতো দাঁড়িয়ে ছিলাম। ও আরো বলল, জানিস বন্ধু, এখানে না অনেক সাপ পোকামাকড় আমার শরীরটাকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি চিৎকার করি, এখান দিয়ে কত মানুষ যায়, কেউ আমার চিৎকার শুনতে পায় না। আমার সত্যি সত্যি অনেক কষ্ট হচ্ছে বন্ধু, অনেক কষ্ট হচ্ছে। আর তোকে একটা কথা বলি, তুই কোনোদিন নামাজ পড়া বন্ধ করিস না, তাহলে আমার মতো তোর শাস্তি ভোগ করতে হবে। এসব বলছিল আর কাঁদছিল। হঠাৎ করে পেছন থেকে হাতের স্পর্শ পেলাম, সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। সকালে নিজেকে বাড়িতে আবিষ্কার করি, দেখি আমার পাশে অনেক লোক। আমি জিজ্ঞেস করলাম, আমার কি হয়েছে, এখানে আসলাম কিভাবে? আশাদুল বলল, মোনাজাত শেষে পেছনে তাকিয়ে দেখি তুই নেই, তখন তোকে অনেক খোঁজাখুঁজির পর দেখলাম রাশেদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিস। আমি তোকে ছোঁয়া মাত্রই মাটিতে পড়ে গেলি, তখন তোকে বাসায় নিয়ে আসলাম। তখন ওদের সাথে আমার রাতের ঘটনা শেয়ার করি, তারপর সব বন্ধুরা মিলে রাশেদের কবরের কাছে গিয়ে মোনাজাত করি, যাতে ওর আত্মা শান্তি পায়। ভাইয়া, তারপর থেকে কোনো দিন আমি নামাজ পড়া ছাড়িনি, কারণ নামাজ না পড়লে যে কি শাস্তি হবে তা আমি জানি। ভাইয়েরা দোয়া করবেন, আমার বন্ধুর আত্মা যেন শান্তি পায়। ভাইয়া, এই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। হয়তো কিছু মানুষ ঘটনাটি শোনার পর উপকৃত হবে, কারণ নামাজ ছাড়া মুসলমানদের কোনো গতি নেই। আল্লাহ বলেছে, নামাজ বেহেস্তে চাবি। ভালো থাকবেন ভাইয়ারা, আল্লাহ হাফেজ।
চমৎকার একটা ঘটনা আমরা শুনে ফেললাম, এবং আজকের মতো এই ঘটনাটিকে শেষ এই মুহূর্তে আমরা ভৌতিক সাহিত্যে সুইচ করব, ভৌতিক সাহিত্য শুনব। এরপর আপনার কথাবার্তাগুলো নিয়ে ফিরছি, একটু পর লিখতে থাকুন 2323 এই নাম্বারটায়, আর ফেসবুকে দেখতে থাকুন facebook.com/AsianRadio সেই ঠিকানায়। আর ঘটনা যদি রেখেছেন করতে চান তাহলে facebook.com/bhautik90.8। আর যে করক রয়েছি আপনার সাথে,
আগেকার কথা, 24 পরগনা জেলার বোড়াল গ্রামে আমাদের এক বন্ধু ছিল, তার নাম কমলেশ। কি একটা অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে আমরা 3 বন্ধু গিয়েছিলাম কমলেশদের বাড়িতে, অজয়, সুশান্ত এবং আমি। এখনকার বোড়াল গ্রামকে দেখে তখনকার সেই গ্রামের কথা কিন্তু কল্পনাও করতে পারবে না কেউ। সেই প্রবীণ মানুষদের যদি কেউ এখনো বেঁচে থাকেন তাহলে তিনিই বলবেন, আমি একটুও বাড়িয়ে বলছি না। এই গ্রামের গাছপালা তখন এত ঘন ছিল যে বাইরে থেকে দেখে এটাকে তখন কোনো গ্রাম নয়, একটা দুর্ভেদ্য জঙ্গল বলেই মনে হতো। যাই হোক, ওখানে গিয়ে বিকেলের দিকে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবার সময় হঠাৎ গ্রামের প্রান্তে একটি ভাঙা বাড়ি দেখে অবাক হয়ে গেলাম। কি চমৎকার বাড়ি! কোন রাজা মহারাজার ছিল বোধহয়, কিন্তু এখন তার এমনই হতশ্রী চেহারা যে দেখলে দুঃখ হয়। বসবাসের অযোগ্য তো বটেই। বাড়িটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এত জায়গা থাকতে এই গ্রামের ভেতর কবে কোন মান্ধাতার আমলে কে যে এই বাড়ি তৈরি করেছিলেন তা কে জানে। সবচেয়ে রহস্যময় ব্যাপার এই যে বাড়িটি পরিত্যক্ত এবং বসবাসের অযোগ্য হলেও এর কাঠামো এমন মজবুত যে একে সারালে আবার এ তার পূর্বরূপ ফিরে পাবে। ছাদের আলশের কার্নিশ এখনো অক্ষত, অর্থাৎ ভাঙা বাড়ি কিন্তু ধ্বংসস্তূপ নয়, পরিত্যক্ত বাড়ি তবু ফেলে দেওয়ার নয়। বাড়িটার দিকে কৌতূহলী চোখে চেয়ে থেকে পায়ে পায়ে সেদিকে এগোতেই বাধা দিল কমলেশ। হাত ধরে বলল,
আর না বন্ধু, আর এগিয়েও না।
কেন?
বাড়িটার একটু বদনাম আছে।
সে তো সব বাড়িরই থাকে, যেখানে যত পোড়ো বাড়ি আছে সবেরই বদনাম। তাই বলে এমন চমৎকার বাড়িটাকে একবার ভেতরে ঢুকে দেখা যাবে না?
কেউ তো ঢোকে না ওই বাড়ি।
কেন, ভূতের ভয়ে? ওই বাড়ির ভিতরে ঢুকলে ভূতে গলা টিপে মারবে।
ঠিক তাই, ভূত এসে গলা টিপে মারবে কিনা জানি না, তবে ভূতের বাড়ি ওটা।
ভূতের বাড়ি! এরপর যা হয়ে থাকে সচরাচর এক্ষেত্রে তাই হল। অর্থাৎ কিনা আমরা নানা রকম ঠাট্টা তামাশা বিদ্রুপ এইসব করতে লাগলাম কমলেশকে। কমলেশ একটু উত্তেজিত হল না, বরং হেসে বলল,
দেখ ভাই, আমরা গ্রামে থাকি, তোরা তো আমাদের মানুষের মর্যাদা দিস না, ভাবিস কুসংস্কারে আচ্ছন্ন কিছু দুপে জীব বুঝে এগুলো। কিন্তু জেনে রাখ, যা বলছি তা মিথ্যে নয়, সাহস থাকলে পরীক্ষা করে দেখিস। অবশ্য পরীক্ষা না করাটাই ভালো, কারণ তোদের মতো গোয়ার গোবিন্দ যে দু একজন পরীক্ষা করতে গেছে তারা এমন শিক্ষা পেয়েছে যে আর এই মুখ হয়নি।
অজয় বলল,
তাই নাকি? তাহলে সে পরীক্ষা করতেই হচ্ছে। অবশ্য তোর কথা যে একেবারে উড়িয়ে দিচ্ছি তা নয়, তবে কি জানিস, যেখানেই যাই যে গ্রামে যাই বড় বাড়ি দেখলেই শুনি পুত্র পুত্রের কথা, মাঠে মাঝখানে বেলগাছ থাকলেই শুনি সে গাছে নাকি ব্রহ্ম দৈত্য আছে, আর মাছ ভর্তি পুকুর দেখলে শুনতে পাই এরপরে রাত দুপুরে ভূত করে, যারা মাছ ধরে তাদের কাছে ঘ্যান ঘ্যান করে মাছ চায়। কাজে এই ব্যাপারগুলোতে আর আমাদের আস্থা নেই, তাই ভাবছি তোদের দেশের এই পুরো বাড়িতে এক রাত কাটিয়ে ভূত জিনিসটা আসলে কি তা একবার দেখেই যাই।
কমলেশ বলল,
না, তোদের মতো অবিশ্বাসী ছেলেদের এদিকে নিয়ে আসাটাই ভুল হয়েছে।
আমি বললাম,
খুব রেগেছিস মনে হচ্ছে।
রাগে কি আছে?
সুশান্ত বলল,
বেশ তো, আমরা কোনো পরীক্ষা চাই না, শুধু গোয়ার তুমি করে এক রাত এই বাড়িতে থাকতে এসে উচিত শিক্ষা পেয়েছে এমন একজনের সঙ্গেই অন্তত আমাদের পরিচয় করিয়ে দে।
কমলেশ এবারে আমতা আমতা করতে লাগল। সুশান্ত বলল,
তার মানে এমন কারোর নামও তোদের জানা নেই, যে লোকটা প্রত্যক্ষদর্শী, যে কিছু একটা বলতে পারে, অথচ অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি আখ্যা দিয়ে চোর ডাকাতের ঘাঁটি করে রেখেছিস তোরা।
আমি বললাম, আজ রাত্রেই এর রহস্য উন্মোচন করতে চাই আমরা। কমলেশ বলল,
দোহাই লাগে, আজ নয়, একটা কাজের বাড়িতে এসেছিস, খেয়ে দে আনন্দ করে যা, পরে যখন হোক যেদিন হোক আসবি, কথা দিচ্ছি আমি নিজে সাহায্য করব তোদের।
বেশ, তাই হবে, নতুন একটা অ্যাডভেঞ্চারের মনোভাব নিয়েই আর একবার এখানে আসব আমরা, তখন যা হয় হবে। বেলা গড়িয়ে আসছে তখন, আমরা আর ওই ভূতরে বাড়ির দিকে না গিয়ে অন্য পথ ধরলাম। মাসখানেক পরে আবার একদিন কমলেশের সঙ্গে ওদের গ্রামের বাড়িতে এসে হাজির হলাম আমরা। ওর বাড়ির লোকেরা তো দারুণ আপত্তি করলেন আমাদের মতলব শুনে, সবাই অনেক করে বোঝালেন এই কাজের ঝুঁকি না নিতে, কিন্তু আমরা কারো কথাই কানে তুললাম না। যথারীতি ওদের বাড়িতে খাওয়া দাওয়ার পর একটু বেলা বেলি তিন বন্ধুতে এসে হাজির হলাম সেই পোড়ো বাড়িতে। এলো না শুধু কমলেশ, সে আগেই বলেছে,
দেখ ভাই, আমি ওসব পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে নেই, ও বাড়ির ঘটনার কথা আমার অজানা নয়, কাটি জেনে শুনে বিষপান আমি করব না, তবে তোরা যেতে চাচ্ছিস যা, কেউ যদি নিজের থেকে মরতে চায় তাহলে কাকি ক্ষমতা যে তাকে বাঁচাতে পারবে।
এই কথা মতোই আমরা এলাম, ঠিক হলো এক রাত এই পুরো বাড়িতে থেকে পরদিন সকালে ফিরব। তবে আমাদের এই থাকা থাকিতে কোনো বাজি টাজির ব্যাপার ছিল না, শর্ত ছিল সততার, অর্থাৎ আমরা অলৌকিক কিছু দেখলে সেটাকে অস্বীকার করব না, আবার সত্যি সত্যি যদি রোমহর্ষক ঘটনার সম্মুখীন হই তাহলেও রণে ভঙ্গ দিয়ে পালিয়ে যেতে লজ্জাবোধ করব না। আসলে আমাদের এই থাকা থাকির ব্যাপারটা ঠিক চ্যালেঞ্জের ব্যাপার নয়, স্রেফ সত্য যাচাই এবং কৌতূহল মেটানোর ব্যাপার। আমাদের আগ্রহ দেখে স্থানীয় লোকরাও অনেকে বারণ করলেন, সবাই বললেন,
কি দরকার ভাই, সুখে থাকতে ভূতে কি লাভ, ভূত না থাকুক গুন্ডা বদমাশ তো আছে, অযথা গোয়ার তুমি করতে গিয়ে কেন বেঘরে মরবেন, তাতে ঘরের ছেলে ঘরে ফিরে যান, এই বাড়িতে সত্যিই ভূতের উপদ্রব না হলে মাঠের মাঝখানে বাড়িটা কখনো এমনটাই পড়ে থাকে?
আমরা কিন্তু কারো কথাতেই কর্ণপাত করলাম না, যে যা বলল তা কান খাড়া করেই শুনে গেলাম, তাদের কথার গুরুত্ব দিয়ে ফিরে এলাম না। দিব্যি সেই পুরো বাড়ির ভেতর ঝিঁচির ডাক শুনে মশার কামড় খেয়ে রাত জাগা শুরু করলাম, মাঝে মাঝে ভয় যে করছিল না তা নয়, ভয় ছিল সাপের। হাজার হলেও বহুদিনের পুরো বাড়ি, তবু আমরা সাবধানতা অবলম্বন করেছিলাম। অর্থাৎ বিকেলবেলা বাড়িতে ঢুকেই কার্বলিক অ্যাসিড ছড়িয়ে দিয়েছিলাম চারদিকে। মুরগির মাংস, রুটি আর সন্দেশ ছিল রাতের খাদ্য তালিকায়, আর ছিল চা তৈরির সরঞ্জাম। তখন গ্রামে ঘরে এখনকার মতো এত ব্যাপকভাবে স্টোভের প্রচলন ছিল না, তাই প্রচুর শুকনো নারকোল পাতা এনে রেখেছিলাম। আমরা চা খাচ্ছি, গল্প করছি আর ঘড়ি দেখছি। কখন সন্ধে হয়, কখন ভূত আসে, দেখতে দেখতে সন্ধে উত্তীর্ণ হয়ে গেল। অন্ধকারে ঢেকে গেল চারদিক। আমরা অধীর আগ্রহে ভূতের প্রতীক্ষা করতে লাগলাম। রাত ১২টা। কুকুর পর্যন্ত ধারে কাছে এলো না। রাত তখন ১টা। তখনও কারো কোনো অস্তিত্ব অনুভব করলাম না। ইতিমধ্যে ২ রাউন্ড চা পর্ব শেষ হয়েছে আমাদের। সময় কাটাবার জন্য এবং একঘেয়েমির হাত থেকে বাঁচাবার জন্য আবার আমরা নারকোল পাতা জ্বালিয়ে চা তৈরি করে খাচ্ছি। এমন সময় ওর হাতে একটি কলাইয়ের মগ, সেটা এগিয়ে বলল,
আমাকে একটু চা দেবেন দাদাবাবু।
আমি বললাম, কে বাবা তুমি? লোকটি ঠিক করে হেসে বলল,
আমি ভূত। তবে আর বলছি কি, যাকে দেখবে বলে তোমরা এসেছ আমি সেই। কেমন দেখছ?
ভালোই। তা বাবা, ভূতি যদি তুমি হবে তো এরকম ছিঁড়ি কেন তোমার? হাতের জায়গায় পা থাকবে, পায়ের জায়গায় হাত থাকবে, মুখটা হবে উল্টো মুখ, গায়ে কোনো মাংস থাকবে না, নয়তো অর্ধেক শরীর দেখা যাবে, অর্ধেক অদৃশ্য থাকবে, তবে তো।
লোকটি হেসে অস্থির হয়ে বলল,
তবে তবে তোমরা ভূত দেখেছ? অভূত এখানে নেই, বুঝলে? অভূত থাকে গল্পের বইতে। এখন আমাকে খুব চা দাও দেখিনি।
আমাদের চা তখন তৈরি হয়ে গিয়েছিল, তাই থেকে একটু দিলাম ওকে। লোকটি বেশ আয়েশ করে চা খেতে খেতে বলল,
মেজাজ এসে গেল, কতদিন যে এমন চা খাইনি। ভাগ্যিস তোমরা এসেছিলে।
আর একটু দেব?
না থাক, যাচ্ছিলাম এই পথ দিয়ে, আলো জ্বলছে দেখে ঝুঁকে পড়লুম।
কিন্তু এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে?
হ্যাঁ দেখো, ভূতের তো রাত বেরোতে যায় আসে গো, তাছাড়া তাদের তো নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না, তাদের কাজই হলো ঘোরা।
এই কথা বলে মক্তি হাতে নিয়ে উঠে গেল লোকটি। অজয় বলল,
এ কি তুমি চলে যাচ্ছ?
যাব না তো কি বসে থাকবো,
আমার এখন অনেক কাজ।
বেশ মজার লোক তো তুমি, যেই গরম চা পেটে পড়লো অমনি কেটে পড়ছো, একটু বসো গল্প স্বল্প করি।
লোকটি উঠে দাঁড়িয়ে দরজার কাছ পর্যন্ত গেল। অজয় বলল,
শোনো,
যাওয়ার সময় পিছু ডাকো কেন?
সুশান্ত বলল,
আরে শোনোই না, একটা কথা বলি।
লোকটি ফিরে এসে বলল,
না কি বলবে বলো।
আমরা তো এ বাড়িতে এসেছি ভূত দেখতে, তা তুমি যখন বলছো তুমিই ভূত, তখন যাওয়ার আগে তোমার ভূতের খেলাটা একবার দেখিয়ে যাও না বাবা।
লোকটি হেসে বলল,
তো কি ছেলে মানুষই করছে তোমরা রাত দুপুরে? ঘরে ছেলে ঘরে যাও, ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভালো করে ঘুম দাও দেখিলি।
একথা বলেই কোনো দিকে না তাকিয়ে হন হন করে চলে গেল লোকটি। আমরা টর্চের আলোয় অনেকক্ষণ ধরে লক্ষ্য করলাম লোকটি অন্ধকারে বাইরে গিয়ে হঠাৎ মিলিয়ে যায় কিনা, কিন্তু না, সে দিব্যি খোশ মেজাজে কখনো বা নাচতে নাচতে দূরের গ্রামের দিকে চলে গেল। রাত দুটো, পাশের একটি বাদাম গাছের ডাল থেকে একটা পেঁচা ডেকে উঠল। তারপর হঠাৎ পেঁচাটা দারুণ ভয় পেয়ে চিৎকার করতে করতে আমাদের ঘরের ভেতর ঢুকে পড়ে ডানা ঝাপটে বারবার পাক খেয়ে করতে লাগলো। চিড়ে ব্যাপার। তারপর আমাদের তাড়া খেয়ে আরো এক পাক ঘুরে উড়ে গেল অন্ধকারে। রাত তিনটে, আমরা আরেকবার চা খেলাম। গাছের ডালে একটি দুটি করে পাখি ডাকছে, কিন্তু কই, না এলো কোনো ভূত না কোনো জন্তু জানোয়ার। আমরা নিজেরাই এবার দারুণ বিরক্তিতে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলাম,
শুধু শুধু এই গেও ভূতগুলোর কথা শুনে রাতের ঘুম নষ্ট করে ভূত দেখতে না এলেই হতো। কি দেখলাম? কিছুই তো না, মাঝখান থেকে মশার কামড় খেলাম, ঘুম হলো না, শরীরও খারাপ হলো, যত সব।
দেখতে দেখতে ভোর হল, আমরা তল্পি তল্পা গুটিয়ে পোড়োবাড়ির বাইরে চলে এলাম। বেশ কিছুটা পথ আসবার পর দেখলাম কমলেশ এবং গ্রামের দু চারজন লোক আমাদের অবস্থা দেখবার জন্য এদিকে এগিয়ে আসছে। কাছাকাছি এসে মুখোমুখি হতেই অবাক বিস্ময়ে আমাদের দিকে তাকিয়ে রইল ওরা। এমনভাবে তাকালো যেন আমাদের দেখেইনি কোনোদিন। ভয়, বিস্ময় কিনা ছিল ওদের চোখে, যেন আমরাই ভূত, তাই ভয়ে ভয়ে আমাদের ভূত দেখতে। একজন জিজ্ঞেস করলেন,
রাত্রে আপনারা ভয়টাই পাননি তো?
না,
তিনাদের কোনো উপদ্রব হয়নি?
না,
কিছু দেখেননি আপনারা?
হ্যাঁ দেখেছি আমরা, একটা ঘোড়ার মাথা আর হাতির মুন্ডু।
তা তো দেখবেনই বাবু, হাজার হলেও রাজা রাজরার বাড়ি, হাতি ঘোড়া কত কি ছিল।
আরেকজন বলল,
আরে বুঝছেন না কর্তা, বাপুরে আমাদের বিদ্রুপ করছেন।
আমি রেগে বললাম, করবই তো, শুধু শুধু তোমাদের বুজরুকিতে উত্তেজিত হয়ে এই যে একটা পোড়ো বাড়িতে ফালতু একটা রাত কাটালাম, এর খেসারত কে দেবে? এইভাবে মানুষকে ধাপ্পা দেওয়ার কোনো মানে হয়? আরেকজন বলল,
ধাপ্পা দেব কেন, যা আমরা বরাবর শুনে আসছি তাই বলেছি, তাছাড়া আমরা তো আপনাদের পায়ে ধরে সারতে যাইনি ওই বাড়িতে রাত কাটাবার জন্য, বরং আপনাদের ভালোর জন্য আমরা বারবার বারণই করেছিলাম। আপনারা তো শুনলেন না, আমরা লোকের মুখের শোনা কথার উপর ভিত্তি করে কেউ ঢুকি না ও বাড়িতে।
আমি বললাম, বেশ, এবার আমরা ওই বাড়িতে এক রাত থেকে তো প্রমাণ করে দিলাম যে তোমাদের শোনা কথার কাহিনীগুলো কত ভুল। এবার থেকে নির্ভয়ে যাবে ও বাড়িতে, ভূত তোমাদের ভয়ও দেখাবে না, মেরে ফেলবে না, খেয়েও নেবে না।
কমলেশ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল,
সবই তো হল, কিন্তু একটি রাতের ভুলের মাশুল যে তোদের কি কঠিন মূল্য দিতে হল তা কি তোরা এখনো বুঝতে পারিসনি?
কিরকম?
তোরা একবার খুব ভালো করে নিজেদের চেহারাগুলোর দিকে তাকিয়ে দেখত।
কমলেশের কথা শুনে আমরা সবাই সবার দিকে তাকালাম। সত্যি তো একই চেহারা হয়েছে আমাদের। আমাদের বন্ধুদের মধ্যে অজয় ছিল অত্যন্ত রূপবান, কিন্তু তার সেই চাপা ফুলের পাপড়ির মতো গায়ের রং হঠাৎ এত কালো হয়ে গেল কি করে? ওর বাঁশির মতো লম্বা নাকটা যেন টিয়া পাখির ঠোঁটের মতো পেকে গেছে। তাছাড়া ওর দু কানে মাকড়ি, হাতে বালা কোথেকে এলো? যেন অরণ্যবাসী এক ভীল যুবক। আর সুশান্ত, এই এক রাতে ওর মাথার চুলগুলো সব পেকে গেছে, ঠিক যেন 80 বছরের বুড়ো। গায়ের চামড়াতেও কোচ পড়েছে, সামনের সারে কয়েকটা দাঁত নেই। না না, এ হতে পারে না, এ নিশ্চয়ই কোনো ইন্দ্রজালের ব্যাপার। এই যদি ওদের অবস্থা হয় তাহলে আমার অবস্থা কি হয়েছে? সামনে একটা আয়না থাকলে অবশ্যই নিজেকে দেখতাম, কিন্তু এ কি, আমার হাতে এত রক্ত এলো কি করে? ঠিক মনে হচ্ছে আমি যেন কাউকে খুন করে এসেছি। তাছাড়া আমার সেই জামা প্যান্ট জুতো কিছুই তো নেই, তার বদলে এ কি ময়লা চিরকুট ভুটানিদের মতের পোশাক, পায়ে ছেঁড়ার নাগরার জুতো, যেন এইমাত্র কোনো চা বাগান থেকে বেরিয়ে এসেছি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, আমার কোমরে একটা রংচটা কলাইয়ের মগ ময়লা দড়ি দিয়ে বাঁধা, যে মগটাই কাল রাতের সেই অদ্ভুত লোকটা চা খেয়ে সেটা হাতে নিয়ে চলে গিয়েছিল। এও কি সম্ভব?
আমরা ভৌতিক সাহিত্যের গল্পটা শুনে ফেললাম এবং আজকের মতো সময়টা শেষ হয়ে গেল। ভৌতিক 90.8 এর প্ল্যাটফর্ম থেকে বিদায় নিচ্ছি আর যে কোনো উপায়। যেতে যেতে শেষ মুহূর্তে প্রাপ্তি স্বীকার করে নিতে চাই, যারা ফেসবুক মাধ্যমে ছিলেন এবং এসএমএস মাধ্যমে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এসএমএস মাধ্যমে পুরো শো জুড়ে এস এম সুজন গাজীপুর থেকে আমাদের সাথে ছিলেন, তিনি বলছেন কনফে অনেক ভয় পেয়েছি পুরো সময়টা জুড়ে। হিমেল আমাদের সাথে ছিলেন, টুইঙ্কল কিছু একটা লিখে পাঠিয়েছেন। রনি প্লাস জব্বার প্যারিস রোড থেকে আমাদেরকে শুনছেন, যে কনফে আমার ফ্রেন্ড জব্বার সে ভীষণ রকমের ভয় পেয়েছে। সায়রা উত্তরা থেকে আমাদের সাথে ছিলেন, সেলিম ছিলেন আমাদের সাথে, কারিমা তিনি আমাদেরকে এস এম এস করেছিলেন, সজীব আমাদের সাথে ছিলেন, শরীফ সহ আর অনেকগুলো বন্ধু, যে বন্ধুগুলোর এস এম এস টিকে এই মুহূর্তে পড়তে পারছি না। আবার যারা শুনতে শুনতে ভাবছেন যে আপনার কাছে এরকম ঘটনা রয়েছে, আপনি চাইলেই আমাদেরকে সেই ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিতে পারেন। এর জন্য একটি অ্যাড্রেস রয়েছে, উইচ ইজ facebook.com/bhautik90.8। সেই অ্যাড্রেসে আপনার ঘটনাগুলো লিখে পাঠিয়ে দিবেন। আর যারা ভাবছেন যে স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন, তারা সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস দিয়ে লিখবেন B90.8, আরেকটি স্পেস দিয়ে আপনার নাম, সেলফোন নম্বর লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। যদি চান ঘটনা রেকর্ড করে পাঠাতে চান, স্পেশালি যারা ফরেনার, যারা যারা বিদেশ থেকে আমাদেরকে শুনছেন, মূলত প্রবাসী ভাইরা ইন্টারনেটের মাধ্যমে, তারা আমাদেরকে ঘটনাগুলো রেকর্ড করে পাঠিয়ে দিন bhautik90.8@gmail.com এই অ্যাড্রেসে। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বোপরি থাকবেন সাবধানে।
Exclusively on FusionBD.com.